This track was downloaded from FusionBD.com.
হাতে মাঠে ঘাটে যে যেখান থেকে টিউন করে আসেন সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এ। সময়টা হচ্ছে ঠিক রাত 12:09 এবং শুরু হয়ে গেল ভৌতিক 90.8। সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছি, বিকজ আজকে আমরা 10 মিনিট পরে আজকের ভৌতিকটা শুরু করলাম। এনিওয়েজ, দুটো পর্যন্ত থাকবো এবং অবশ্যই যথারীতি যে সব সেগমেন্ট আমাদের এই শোটায় থাকে, প্রত্যেকটা সেগমেন্ট রয়েছে, আর রয়েছে লিসেনারদের গল্প, রয়েছে ইন দ্য মিন টাইম সরাসরি লিসেনারদের সাক্ষাৎকার, এর বাইরে রয়েছে আমাদের সাহিত্যিক ভৌতিক সবকিছু মিলিয়ে অবশ্যই দুটো কিংবা ওই দিক থেকে হয়তো বা আমরা আরো বেশি এগোনোর চেষ্টা করবো। আপনি কিন্তু আমাদের সাথে থাকবেন এবং লিখবেন আপনার কথাবার্তাগুলো, অবশ্যই মোবাইলের মেসেজ অপশনটা গিয়ে লিখে ফেলতে হবে, আর স্পেস আপনার নাম লোকেশন এবং কথাবার্তা লিখে সেন্ড করতে হবে 2323। এই নামটা ফেসবুক মাধ্যম রয়েছে, চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেখানটায়, অবশ্যই সেটার জন্য যাবেন facebook.com/asianradio। সেই ঠিকানা যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টে কমেন্ট করবেন যাতে করে আমরা রিড আউট করতে পারি, এবং যারা যারা তাদের জানা ঘটনাগুলো আমাদেরকে সেই পেজে ইমেইল করছেন কিংবা ইনবক্স করছেন তাদেরকে বলছি আমাদেরকে ইনবক্স করবার জন্য। সেই পেজেই একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে, উইচ ইজ ভৌতিকের পেজ, এবং সেই পেজে আপনাদের ঘটনাগুলো লিখে আমাদেরকে পাঠাবেন। ইমেইলের মাধ্যম রয়েছে একটি,
ইমেলের মাধ্যমে যদি আপনি আমাদের কাছে আপনার ঘটনা পাঠাতে চান bhautik@gmail.com। আর যদি আপনার সাথে ঘটেছে অথবা আপনার কোন বন্ধু অথবা কোন মাধ্যম থেকে আপনি যদি শুনে থাকেন এরকম কোন ঘটনা আপনার জানা আছে, সেই ঘটনাটি খুবই ভয়ঙ্কর, সেই ঘটনা আপনি আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন www.facebook.com/bhautik90.8। সেখানে ইনবক্সে এসে বাংলা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিবেন, সে প্রত্যাশা আমরা করি।
এবং শুরুতেই আপনাদের কাছে বলে দিচ্ছি, শুধুমাত্র স্বচ্ছ এবং যেসব ঘটনা শুধুমাত্র আপনার সাথে ঘটেছে কিংবা যে ঘটনাগুলো আপনি জানেন অন্য কোন স্টেশনে এখন পর্যন্ত দেওয়া হয়নি, সেই ঘটনাগুলো আমাদেরকে ইনবক্স যদি করেন তাহলে আমাদের সেটি অন এয়ার করতে অনেক বেশি সুবিধাজনক হয়। শুরুতে আমরা একটি ঘটনা শুনে ফেলবো এবং সেই ঘটনাটা লিখে পাঠিয়েছেন আপনার ভেতর থেকে যে কোনো একজন।
আসসালামু আলাইকুম, শ্রদ্ধেয় কনক ও ফিরোজ ভাই, আশা করি ভালো আছেন। এবার যে ঘটনাটা লিখলাম এটা আমার এক চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা। ওনার নাম মোহাম্মদ বকুল ফরায়েজি। সময়টা হচ্ছে 1999 সালে। চাচাদের অনেক চাষের জমি জমা ছিল, ওনার চার ভাই। ফসলের সময় আসলে কেউ আবার রাতে মাঠেই মেশিন পাড়ে ডেরা বানিয়ে থাকতেন ফসল পাহারা দেওয়ার জন্য। এক ভাই একদিন, অপর ভাই আরেক দিন। বলে রাখা ভালো, বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার পর্যন্ত দূরে তাদের জমি, তবে দূরেই একটু বেশি জমি তাদের, তাই দূরেই রাতে থাকতে হতো তাদের। তো বকুল কাকা তার গন্তব্যের উদ্দেশ্যে যেতে একটু সন্ধ্যা হয়, মাঝখানে 3-4টা বন শেষে তাদের জমি, এর ভিতরে কোনো বাড়িঘর নেই বললেই চলে। তো বকুল কাকা যখন প্রথম বনে পা রাখলেন তখন হাজির হয় একটা কালো বিড়াল। চাচা বলে, ধুর, এখানে বিড়াল এলো কোত্থেকে? বাড়ি ইতিমধ্যে 1 কিলোমিটার পেছনে রেখে আসলাম। সে ভাবল এখানে বিশাল বড় একটা বট গাছ, মনে হয় বিড়ালটা ওই গাছের কুঠেরিতেই থাকে। বকুল কাকা আখ্যাত থেকে একটি আগ ভেঙে বিড়ালটাকে ধাওয়া করল, কিন্তু বিড়ালটা তার পিছু ছাড়ছে না। সে ভাবল বিড়ালটা মনে হয় আমার পেছন পেছন এসেছে, তাই শেয়ালের ভয়ে আবার পিছু ছাড়ছে না। বকুল কাকাকে ছুটুর গিয়ে পেছনে তাকিয়ে দেখে বিড়ালটা নেই, চলে গেছে। আবার সে হাঁটা শুরু করল। দ্বিতীয় বনে ঢোকার সাথে সাথেই দেখলেন আরেকটা কুকুর, চাঁদের আলোতে সব দেখা যাচ্ছিল। কুকুরের দুটা চোখ ছিল লাল, মনে হয় কাকাকে গিলে খাবে। কাকা আবারও আখ ভেঙে কুকুর ধাওয়া করে, কিন্তু কুকুরও বিড়ালটার মতোই পিছু ছাড়ছে না। তিনি আবার হাঁটা শুরু করলেন। তৃতীয় বনে যাওয়ার পর দেখলেন একটি সাদা খোড়া ঘাস খাচ্ছে। তখন বকুল কাকা ভাবলেন সে অনেক দিন ধরে গ্রামে ঘোড়া দেখি না, এটা আবার কোথা থেকে এলো। সে আখ খেতে চায়, আখের পাতা নিয়ে পাতা দিয়ে রশি বানিয়ে ঘোড়াটাকে বেঁধে রাখবে বলে বকুল কাকা যখন আখের পাতা নিয়ে এলো তখন দেখতে পেল ঘোড়াটা বদলে ওখানে বধূদেশে এক সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। বকুল কাকা ওই নারীটাকে প্রশ্ন করল, আপনি কে? আর এখানে একটি ঘোড়া ছিল, ঘোড়াটি কোথায়? জবাবে মেয়েটি বলে, আমি ওই দূরের গ্রামে থেকে এসেছি। যখন আমি এখানে আসি তখন দেখলাম একটি ঘোড়া আমাদের গ্রামের দিকে দৌড়িয়ে যাচ্ছে। মেয়েটি আরো বলল যে ঘোড়াটা কি আপনার? বকুল কাকা ঘোড়ার কথা বাদ দিয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করল, আপনি এত রাতে কোথায় যান? তখন মেয়েটি বলল যে তার মা বাবা তাকে জোর করে এক বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিতে যাচ্ছে, তাই সে বাড়ি থেকে পালিয়ে এসেছে। বকুল কাকাকে এটাও বলেছে, আপনাকে আমার ভালো লেগেছে, আপনাকে আমি বিয়ে করব, করবেন আমাকে বিয়ে? তখন বকুল কাকা বলেছে, আমার বড় ভাই আছে, এখনো বিয়ে করেনি, আমি কিভাবে বিয়ে করি? তখন আবার মেয়েটি বলল যে তাহলে আজকের রাত্রিটা আমাকে আপনার সাথে রাখেন, সকাল হওয়ার আগেই আমি চলে যাব। বকুল কাকা তখন বলল, ঠিক আছে, তাহলে আমার সাথে আসেন, আমার মেশিন পাড়ের দেরাতে, ওখানে রাত কাটিয়ে সকালে চলে যাবেন। মেয়েটি অনেকটা খুশি হয়ে রাজি হয়। তখন বকুল কাকা মেয়েটিকে তার ডেরায় নিয়ে যায়। বকুল কাকা মেয়েটিকে তার চৌকিতে থাকতে দেয়। কাকা নিচে আখ পাতার কিছু শুকনো পাতা এনে মেঝেতে বিছিয়ে একটা চাদর বেঁধে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর মেয়েটি কাকাকে তার দেহ অফার করে। বকুল কাকা মেয়েটিকে বুঝান যে আমি চিন্তা করছি, আপনাকে আমার ভাবি বানাবো, আপনি এরকম চাইছেন কেন? মেয়েটি তখন কাকাকে বলেন যে আপনি অনেক মহৎ, আমি আপনাকে পরীক্ষা করলাম। আবার দুজনেই ঘুমিয়ে পড়ল। ঘন্টাখানেক পরে কাকা যখন ঘুমিয়ে পড়ে ঠিক তখনই ঘটে মূল ঘটনা। বকুল কাকা ঘুম থেকে উঠে দেখে মেয়েটি ঠিক তার উপরে। বকুল কাকা তখন বলেছে, আপনি এখানে কেন? নামুন, আমার উপর থেকে নামুন। মেয়েটি কাকাকে চুম্বনের পর চুম্বন করতে থাকেন। কাকা রাগে হাতের কাছে ছিল টর্চ লাইট, টর্চ লাইটটি নিয়ে সরাসরি মেয়েটির মুখে মারেন। তারপর বকুল কাকা সেন্সলেস হয়ে যায় এবং বকুল কাকাকে পাওয়া যায় পরের দিন সকালে রাস্তার পাশে এক ঝোপের ভেতরে। পরে তাকে জিজ্ঞাসা করা হল, তিনি বললেন মেয়েটির মুখে যখন টর্চ লাইট মারলেন তখন দেখলেন মেয়েটির মুখ ছিল ফ্যাকাশে এবং মেয়েটির চোখ ছিল না কি পিসি চেহারা, চোখের জায়গাতে গর্ত। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় মেয়েটিকে এক বৃদ্ধের সাথে বিয়ে দিবে বলেই গলায় দড়ি দিয়ে মারা গেছেন। বকুল কাকার সাথে ঘটনাটার ঠিক তিন দিন আগেই মারা গিয়েছেন মেয়েটি। তারপর বকুল কাকা তিন মাস অসুস্থ ছিলেন। আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক মসজিদের ইমাম সাহেবের চিকিৎসায় বকুল কাকা সুস্থ হয় এখন। সবাইকে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তসলিম, আপনাদের সাথে এই ঘটনাটি শেয়ার করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
মোহাম্মদ তসলিম যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই ভৌতিক আপনার ঘটনাগুলো পাঠাবার জন্য। আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথে রয়েছি ভৌতিক 90.8 নিয়ে থাকবো ঠিক রাত দুটো পর্যন্ত। এই পর্যায়ে যারা আমাদেরকে এস এম এস করছেন সেই এস এম এস গুলো পড়বো এবং ফেসবুক মাধ্যমে কিন্তু অনেকেই আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, লিখেছেন তাদের কথাবার্তাগুলো ভালো লাগা এবং মন্দ লাগা। মুস্তাফিজুর রহমান তিনি বলছেন, ভাইয়া তোমাদেরকে অনেক ধন্যবাদ এমন একটি শো করবার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফারদিন শিকদার সজীব আমাদের সাথে রয়েছেন ঢাকা মানিকনগর কুমিল্লা থেকে। এম ডি মুন্না হুসাইন বলছে, হ্যালো করক ভাই, কেমন আছো? আমি পুরোটা সময় জুড়ে আছি তোমাদের সাথে, অফকোর্স রাত দুটো পর্যন্ত থাকবেন যদি সত্যিকারের একজন সাহসী মানুষ হয়ে থাকেন। সিঙ্গার পাভেল খান বলছে, আমাকে ভাইয়া আজ অনেকদিন পর শুনবো তোমাদেরকে। অফকোর্স এই মুহূর্তে হয়তো আপনি আমাদেরকে শুনছেন এসএমএস মাধ্যমে, কিছু এসএমএস নিব
আজকে সে সম্পর্কে এবং আজকে ঘটনাগুলো আপনার কাছে কেমন লাগছে সেই মতামত আপনি আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নম্বরটিতে। আর যদি আপনার কাছে কোনো ঘটনা থাকে, আপনার নিজের সাথে ঘটেছে অথবা অন্য কোনো মাধ্যম থেকে আপনি শুনতে পাচ্ছেন সেই ঘটনাটি যেটা অনেক ভয়ঙ্কর এবং সবগুলো বন্ধুদের সাথে শেয়ার করার মতো, সেই ঘটনাটা লিখে আপনি আমাদের কাছে পাঠাতে পারেন www.facebook.com/bhautik90.8। সেখানে ইনবক্সে বাংলায় সুন্দর করে আপনার ঘটনাটি সাজিয়ে গুছিয়ে লিখে পাঠিয়ে দিবেন, তেমনটাই প্রত্যাশা আমরা করি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসংখ্য বন্ধুরা আমাদের সাথে এসএমএস এর মাধ্যমে যুক্ত আছে। MD ইমদাদুল হক রবিন আছে ঢাকা আমাদের সাথে, লিখেছে আমাদের সাথে আছে, আজ খুব ভালো লাগছে আমরা, লিখেছে সুজন লালবাগ থেকে। আমি আপনাদের পুরনো বন্ধু, আমরা দুজন কেমন আছি সেটা জানতে চাচ্ছি, আর রাত দুটো পর্যন্ত থাকবে আমাদের সাথে এমনটাই সে বলে জানিয়ে দিয়েছে। শুভ আছে মিরপুর থেকে, আজ প্রথম এসএমএস করলাম, স্টোরিগুলা ওয়াটসঅ্যাপ আপনাকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 আমাদের সাথে আছে। মাসুম ডাবরা থেকে, আচ্ছা থেকে আমি আছি, ভৌতিক ঘটনাগুলো খুবই আচ্ছা, একটা ঘটনা সে পাঠাতে চায়, আপনি যদি সেই ঘটনাটি পাঠাতে চান নিশ্চয়ই, আমি একটু আগে সেই ঠিকানাটা বলে দিয়েছি, আপনি সেখানে আপনার ঘটনাটি লিখে পাঠাতে পারেন। সোহাগ আছে আমাদের সাথে রামপুরা থেকে, শুনছে রাকিব হাসান কাওলাবাজার থেকে, ভাইয়া আমি তোমাদের আজ নতুন শুনছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক ভয় লাগছে এবং তোমাদের শুনতে অনেক ভালো লাগছে, ঘটনাগুলো তার অনেক অনেক ভয় পাচ্ছি শুনে আমরা লিখেছে, আপনাকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 এ। রাসেল আছে আমাদের সাথে, জহিরুল হক হল ঢাকা ইউনিভার্সিটি থেকে, রিডিং রুম থেকে শুনছি, অসাম লাগছে এমনটাই লিখে আমাদেরকে জানিয়েছে।
এবং ফেসবুক মাধ্যমে আপনি জয়েন করবেন facebook.com/asianradio, সেই ঠিকানা সেই সেখান থেকে আপনি আপনার কমেন্টে করে আমাদের পোস্টে শেয়ার করবেন, এবং যারা ইনবক্স করছেন আমাদেরকে ঘটনাগুলো তার অবশ্যই ভৌতিকের পেজে ইনবক্স করবেন, এবং সেই অ্যাড্রেসটা কিন্তু আমাদের এশিয়ান রেডিওর ফ্যান পেজ যেটি রয়েছে সেই পেজে দেওয়া রয়েছে। এবং স্টুডিওতে এসে যারা ঘটনা শেয়ার করতে চান তারা AR লিখে স্পেস দিয়ে B90.8 আরেকটি স্পেস দিয়ে নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়।
হাই ভাইয়া, আমি সিনহা উত্তরা থেকে বলছি, আশা করি আপনারা ভালো আছেন। থ্যাংকস ভাইয়া আমার সর্বশেষ গল্পটা অনিয়ার করার জন্য। আজকে আমি আপনাদের আরেকটি গল্প শেয়ার করব যেটা আমাকে আমার হুজুরের কাছ থেকে শুনেছি। আমি ঘটনাটি যেভাবে শুনেছি সেভাবে বলছি। আমার হুজুর একজন হাফেজ। ঘটনাটি এরকম, আমার হুজুরের হোম টাউন হচ্ছে দিনাজপুর ছিল, তার ফ্যামিলির অনেকেই দিনাজপুরে থাকত। একদিন হুজুরের কাছে একটা ফোন এলো, ফোন থেকে বলা হয়েছিল তার মা নাকি আর নেই, তার মা মারা গেছে হার্ট অ্যাটাক করে। হুজুর শুনে মেন্টালি খুব ভেঙে পড়েছিল, এবং ওই দিন রাতেই হুজুর বাসের টিকিট কেটে রওনা দিল দিনাজপুরের উদ্দেশ্যে। দিনাজপুর যাওয়ার পর হুজুর তার বাড়িতে যায়, তখনও লাশ দাফন করা হয়নি, হুজুরের জন্য ওয়েট করা হয়েছিল। হুজুর বলছিল সে যাওয়ার আগে পর্যন্ত লাশ যেন দাফন না করা হয়। হুজুর বাড়িতে গিয়ে তার মায়ের লাশের পাশে অনেক কান্না করছিল, কিন্তু তাতে কোনো লাভ নেই, কারণ মানুষ চিরদিন বেঁচে থাকে না। আল্লাহর এই বিধান মেনে হুজুর তার মায়ের লাশ দাফন করে নিজ হাতে। জানাজাও সে নিজেই পড়েছিল। লাশ দাফন শেষে হুজুর বাসায় আসছে। ওই দিন রাতে ঈশার নামাজ পড়ে আসার সময় ঘটনাটি ঘটল। গ্রামে খুব সকালেই রাত হয়ে যায়, তাও আবার অনেক গভীর রাত, তাই রাস্তা ছিল খুবই নীরব। হুজুর বাসায় আসার রাস্তা ছিল প্রায় অনেকগুলা। একটা রাস্তা ছিল যেটা দিয়ে যেতে হলে কবরস্থানের পাশে দিয়ে যেতে হবে, যে কবরস্থানে তার মাকে দাফন করা হয়েছিল। হুজুর খুব কান্না পাচ্ছিল। অ্যাট লাস্ট সে ওই কবরস্থানের রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে যাওয়ার আগে চেয়েছিল তার মায়ের কবরটা একবার দেখে যাবে, সে তার মায়ের কবর দিকে যায় এবং সে ওখানে অনেক কান্না করে। কিছুক্ষণ থাকে, সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। ফিরে যাওয়ার টাইমেই হঠাৎ কে যেন তাকে ডাক দিল পিছন থেকে তার নাম ধরে। হুজুর সেটাকে কোন রকম গুরুত্ব দেয়নি, কারণ প্রথম ডাকটা খুবই আস্তে ছিল। তারপর আবার তার নাম ধরে কে যেন ডাকে। এখন সে শুরু থেকে একটু বেশি শব্দ করে তাকে আবার ডাকল। যতবার ডাকছে শব্দ ততই জোরে হতে লাগল। প্রথমে কিছুক্ষণ ডাকার পর হুজুর তাকায়নি পিছে। এক পর্যায়ে সাউন্ডটা এত জোরে ছিল হুজুর শেষমেশ পিছনে তাকাল। হুজুর পিছনে তাকিয়ে দেখল তার মা সাদা কাপড় পরা দাঁড়িয়ে আছে। হুজুরকে বলল, বাবা তুই যাস না আমাকে ছেড়ে। এতটাই ইমোশনাল ভাবে কথাটি বলল, হুজুর কি করবে বুঝতে পারছিল না। এক পর্যায়ে হুজুর তার মায়ের কাছে গেল এবং তার মাকে ছড়িয়ে ধরল। হুজুরের মাথা তখনও আসেনি যে তার মা নেই, তাকে সে নিজের হাতে দাফন করেছে। আজ মাকে জড়িয়ে ধরে কান্না করে এবং প্রায় অনেকক্ষণ হুজুর মায়ের সাথে কথা বলে, হঠাৎ করে এমন এক দমকা হাওয়া এলো হুজুর তার মাকে বলল তার সাথে বাসায় যেতে। কিন্তু তার মা তাকে বলল, তুমি যাও আমি একটু পরে আসছি। কথা শুনে অনেক আশা নিয়ে হুজুর দূরে যেতে লাগল। যেই মাত্র সে কবরস্থান ক্রস করল, হঠাৎ হুজুরের মাথায় এলো তার মা তো নেই, সে তো আজই তার মাকে দাফন করেছিল। তাহলে এতক্ষণ যে সে কথা বলল এবং ছড়িয়ে ধরল, সে কে ছিল, কার সাথে বা সে এতক্ষণ কথা বলল? ভেবে ভেবে হুজুর এতটাই ভয় পেয়ে গেল যে সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। হুজুর জীবনে কখনো ভয় পায়নি। সকালে সে তার নিজেকে তার বাসায় আবিষ্কার করল। তাকে এই কারণগুলো জিজ্ঞাসা করা হয়েছিল, সে সবাইকে খুলে বলল। ওই ঘটনা মনে পড়লে হুজুরের আজও খুব খারাপ লাগে। তার এখনো মনে হয় ওই ঘটনা যদি আবার তার সাথে একবার দেখতে পেত। এ ছিল আমার ঘটনা, আশা করি অনারে পড়ে শোনাবেন। ধন্যবাদ।
আমরা কিন্তু আরেকটি ঘটনা শুনে ফেললাম। আপনাকে বলছি, আপনার সাথে যদি কোনো ঘটে যাওয়া ঘটনা থাকে তাহলে এখনই দেরি না করে সেটি লিখে ফেলুন, বিকজ আমরা স্বচ্ছ ঘটনা শুনতে চাই, সত্য ঘটনা শুনতে চাই এবং এমন ঘটনা শুনতে চাই যে ঘটনাটি সত্যি ভৌতিক কোন এপিসোডে এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। অবশ্যই আর যে কনক আপনার সাথে রয়েছে, ফিরোজ খান রয়েছেন আপনার সাথে, রাত দুটো পর্যন্ত আমরা আপনার সাথেই থাকবো। এস এম এস এবং ফেসবুক মাধ্যমে আপনি আমাদের সাথে জয়েন করবেন। লিখে ফেলবেন এ আর স্পেস নাম ঠিকানা এবং কথাবার্তা লিখে সেন্ড করতে হবে দা সিগনেচার নাম্বার উইচ ইস 2323। স্টুডিওতে এসে যারা ঘটনা শেয়ার করতে চান তাদের জন্য অপশনটি হচ্ছে এ আর লিখে স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323। এই নাম্বারটা দুটো পর্যন্ত অবশ্যই সাথেই রয়েছে এবং খুব শীঘ্রই আমরা অনেকগুলো শ্রোতা ডাক দিব এবং লিসেনারদের কিছু স্পেশাল এপিসোড আমরা সেট করে ফেলবো হোপফুলি। সো আপনার কাছে কোনো ঘটনা থাকলে সেটি আর দেরি করবেন না এবং যারা যারা স্টুডিওতে এসে শেয়ার করতে পারবেন না তাদের জন্য কিন্তু ফেসবুকে একটি মাধ্যম রয়েছে, facebook.com/bhautik90.8। সেখানে চাইলে কিন্তু আপনি আমাদেরকে ইনবক্স করতে পারেন, যেটি আমরা পড়ে শোনাবো। ঠিক এই মুহূর্তে আপনার জন্য অনেকগুলো ইনফরমেশন ওয়েট করছে। রহস্যময় সাইলেন্স জোন নামক একটি জায়গা, যেটি ঠিক বারমুডা ট্রায়াঙ্গেলের ঠিক একই আক্ষরে অবস্থিত, সেই এলাকার কিছু রহস্যময়তা নিয়ে আপনার সাথে কথা বলবো। ঠিক এই মুহূর্তে আমরা কিছু এসএমএস পড়ে নিতে চাই।
এসএমএস করছে আমাদেরকে এই মুহূর্তে অসংখ্য বন্ধুরা। লিখেছে প্রিন্স মজনু পাবেল, আছে আমাদের সাথে আজকে। একা ঘরে আপনাদেরকে শুনছি তাই নাকি তার অনেক ভয় লাগছে। রানা আছে আমাদের সাথে ফ্রম গোবিন্দপুর শনির আকড়া থেকে লেগেছে আচ্ছা ঢাকা থেকে তোমাদেরকে না দেখে আমি অনেক ভয় পেয়েছিলাম। তারেক আছে আমাদের সাথে, শুনছে অনেক ভালো লাগছে। আমাদের সাথে আছে মারুফ, তারা শুনছে ভাইয়া আমি আপনাদের। আচ্ছা নয়ন আপনাদেরকে শুনছে, আমরা লিখেছি। এমডি মামুন খান আছে আমাদের সাথে, লিখেছে লাভ ইউ ভৌতিক 90.8। লিখেছে আমাকে সোহেল রানা দলিপাড়া থেকে, আমাদের শুনছে। সে হসপিটালের মর্গের ঘটনা শুনতে চাচ্ছে, নিশ্চয়ই আমরা চেষ্টা করছি। আপনি যদি লিখে পাঠান নিশ্চয়ই আমরা ওয়ান ইয়ার করব। রাকিবুল ডেমরা থেকে আছে আমাদের সাথে, তোমাদের শুনছি খুব ভয় লাগছে। হামজা ঢাকা থেকে আছে আমাদের সাথে, লিখেছে ইট ইজ দ্য বেস্ট শো ব্রো, আমরা লিখে জানিয়ে দিয়েছি। এসকে রিপন মিরপুর থেকে আমাদের সাথে আছে, শুভ আছে ধানমন্ডি থেকে, ভাই আমি নিয়মিত শুনি আর হচ্ছে আমার অনেক ভয় লাগছে, আজকে অনেক ভালো কিছু ঘটনা শুনতে পারবো এমনটাই লিখেছে। আমরা নিশ্চয়ই চেষ্টা করছি। কলি চৌধুরী আছে আমাদের সাথে, হাত যাত্রা বাড়ি থেকে, ভাই আজকে অনেক ভয় লাগছে তাই রুমে লাইট অন করে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে নাজিয়া ইব্রাহিমপুর থেকে আছে আমাদের সাথে, সে শুনছে স্টোরিগুলো তার অনেক অনেক ভালো লাগছে এবং সে ভয় পাচ্ছে আমরা লিখেছি। কানিজ ফাতেমা নিধি আছে আমাদের সাথে, কালকে তোমাকে টিউন করছি টেক্সট করতে পারেন এমটা লিখেছে। আমাদের সোহেল রানা আছে আমাদের সাথে, হুসাইন লিখছে কাওলাবাজার থেকে শুনছে এবং অনেক ভয় লাগছে এমনটা লিখে জানিয়ে দিয়েছে।
ফেসবুকে আমাদেরকে অনেকগুলো বন্ধু লিখেছেন ঠিক এই মুহূর্তে। জয়নুল আবেদিন সুরভ বলছে, ভাই আমি জয়নুল আবেদিন সুরভ, ওকে আপনি একটা জায়গা থেকে শুনছেন, থ্যাংক ইউ সো মাচ। সেই মুহূর্তে ইমন আহমেদ মাহিদ আমাদের সাথে রয়েছেন এবং সাথে রয়েছেন মাসুদ রানা, তিনি বলছেন আমাকে এই ফার্স্ট জয়েন করলাম, তোমরা কেমন আছো? আমি তোমাদের সাথে দুটো পর্যন্ত রয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যারা দুটো পর্যন্ত থাকে বেসিক্যালি তাদের জন্য অনেকগুলো সেগমেন্ট ওয়েট করে, বিকজ আমরা একটার পর কিন্তু একটা ভৌতিক সাহিত্য নামক একটি সেগমেন্ট করেছি, যে সেগমেন্টটি অলরেডি অনেকের কাছে খুব বেশি ভালো লেগেছে এবং সেই সেগমেন্টটি নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী, আপনি অবশ্যই মিস করবেন না একটার পর। হোপফুলি আজকে আমরা সেটা প্লে করব। মাহিন ইসলাম সাগর আমাদের সাথে রয়েছেন এবং এই মুহূর্তে রয়েছেন হাফিজ মৃধা। ফেসবুক মাধ্যমে জয়েন করবার ডিও হচ্ছে facebook.com/asianradio, সেই ঠিকানা গিয়ে যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টে কমেন্ট করে সেটি রিড আউট করবার চেষ্টা করবো, শেয়ার করবেন আপনার বন্ধুরা যাতে মিস না করে ফেলে। এবং এই মুহূর্তে যে ইনফরমেশন গুলো আপনার জন্য ওয়েট করছে, রহস্যময় সায়েন্স ল্যাব, সরি রহস্যময় সাইলেন্স জোনের একটি জায়গা, বিশ্বে এখনো বহু এলাকা আছে যেগুলো অদ্ভুত রহস্যময়তার বেড়াজালে বন্দী। এরকম একটি রহস্যময় এলাকা হল মেক্সিকোর জোন অফ সাইলেন্স বা নীরব ভূমি। এই নীরব ভূমিতে প্রায় অদ্ভুত সব রহস্যময় ঘটনা ঘটেছে এমনটাই জানা যায়। রহস্যময় সাইলেন্স জোনের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে এবং কিছু বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো সবার কাছে, যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের কাছে ভৌতিক মনে হয়েছে এবং সায়েন্সের অনেক বাইরে, সেই সব বৈশিষ্ট্যর মধ্যে কিছু বৈশিষ্ট্যটিকে এই মুহূর্তে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। এর চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার, রহস্যময়ের ভুতুরে পরিবেশ, সেই সাথে রাতের গুমুট আধারে উল্কা বৃষ্টি হয়ে থাকে সাইলেন্স জোন নামক সেই জায়গায়। কেউ যদি সেখানে টেপ রেগুলেটর বাজাতে থাকে তবে হঠাৎই সেটা থেমে যায়। এই এলাকায় হঠাৎ করে চলন্ত গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় এমনটাই কথিত রয়েছে এবং অনেকটাই সেরকম ঘটনাগুলো খুব বেশি কমন ঘটনা এমনটাই বলা হয়ে থাকে। জোন অফ সাইলেন্সের যারা আশেপাশে গিয়েছে তারা এমনটা বলে থাকে। এবং এই এলাকার সব থেকে মজার ব্যাপার হলো জোন অফ সাইলেন্স এবং কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গেল একই অক্ষাংশে অবস্থিত, যেটি আমি একেবারে শুরুতে বলেছি, একই অক্ষাংশে অবস্থিত বারমুডা ট্রায়াঙ্গেল। আপনারা অলরেডি জেনে থাকবেন যে বারমুডা ট্রায়াঙ্গেল পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটি রহস্যময় জায়গা, যেখানটায় একের পর এক জিনিস ছুষে নিচ্ছে বেসিক্যালি। এবং বারমুডা ট্রায়াঙ্গেলের যে অক্ষাংশটা রয়েছে ঠিক একই অংশে রয়েছে জোন অফ সাইলেন্স, যেটি রিসেন্টলি আবিষ্কৃত হয়েছে। এই মরুভূমির পোকামাকড়গুলো সাধারণত পোকামাকড়ের চেয়ে 2-3 গুণ বেশি হয়ে থাকে, যেটি অস্বাভাবিক অনেকে মনে করে থাকেন। এখানে প্রায় নিয়মিত রাতের বেলা উল্কাপিণ্ড ছিটকে পড়তে দেখা যায় এবং জোন অফ সাইলেন্সের পাথরগুলো এমন ভুতুড়ে যে সেখানে যদি কোনো কম্পাস নিয়ে যাওয়া হয় সেই কম্পাসটি নষ্ট হয়ে যায় এমনটাই কথিত রয়েছে। পাইলটরা অভিযোগ করেন এই এলাকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় তাদের সবকিছু কেমন যেন বিভ্রান্তিকর মনে হয়। এখানকার দৈত্যাকার ক্যাকটাস গাছগুলো টকটকে লাল রঙের, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই গাছ যখন অন্য এলাকায় নিয়ে যাওয়া হয় তখন তা নিজস্ব রং সম্পূর্ণ রকমের হারিয়ে ফেলে। এখানকার পেটে অনেকগুলো হরিণ রয়েছে, যে হরিণগুলোর শিং অনেকটা মানুষের কবজির মতো মোটা আর বিছাগুলোর কোনটাই লম্বায় এক ফুটের কম না। এগুলোর মাথা সাধারণত টকটকে লাল হয়ে থাকে এমনটাই কথিত রয়েছে। এবং জোন অফ সাইলেন্স এর এমন অদ্ভুত পরিবেশের কারণে কোনো মানুষ বসতি গড়ার শখ এখন পর্যন্ত করেনি। 1970 সালে ইউএস এয়ারফোর্স অ্যাথেনা নামের একটি মিসাইল উটাইড গ্রিন রিভার থেকে নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডে নিক্ষেপের জন্য প্রোগ্রাম করেছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই মিসাইলটি আসল জায়গায় না পড়ে গিয়ে এই ভুতুড়ে মরুভূমিতে গিয়ে পড়ে। যারা সে মিসাইলটিকে প্রোগ্রাম করেছিল তাদের গবেষকদের মতে এই মিসাইলটি সেখানটায় গিয়ে পড়েছিল কোনো এক অজানা শক্তির কারণে, এমনটাই বিশ্বাস করে থাকে সেখানকার বিশেষজ্ঞরা। আমার ঠিক এবং তার যে কনক এবং ফিরোজ খান আপনার সাথে রয়েছে ভৌতিক 90.8 নিয়ে। এই পর্যায়ে আমরা আরেকটা স্টোরি শুনে আসবো, যে স্টোরিটা মূলত একটি ঘটনা, যে ঘটনা আপনাদের ভেতর থেকে অনেকেই আমাদেরকে ইনবক্স করছেন ভৌতিকের পেজে। আপনি যদি ইনবক্স করতে চান facebook.com/bhautik90.8 সেখানে গিয়ে ইনবক্স করে দেবেন এবং আমরা সেটি রিড আউট করবার চেষ্টা করব।
আমি নূর, বিএ থার্ড ইয়ারে পড়ি। আজ যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব তা আমার চাচির কাছ থেকে শুনেছি। ঘটনাটা ঘটে চাচির বাবার সাথে। চাচি তখন ছোট, তার বয়স 12 কিংবা 13 হবে। চাচির বাবা থাকত বিক্রমপুরে, বাড়ির পাশে ছিল পদ্মা নদী। চাচির বাবার মাছ ধরার অনেক শখ ছিল। এক কথায় চাচিরা গ্রামে থাকতো বলে তাদের মাছ কিনে খেতে হতো না। চাচির বাবা মাঝে মাঝে জাল নিয়ে বন্ধুর নৌকা নিয়ে নদীতে যেত মাছ ধরতে। এমনই এক রাতে তারা মাছ ধরতে যায়। রাত তখন 10:30 হবে। তখন গ্রামে বিদ্যুৎ ছিল না, এমনকি হাটে নৌকা নিয়ে বাজার করতে হতো। রাত 10:30 সে তার বন্ধুর নৌকা হারিকেন আর ঝাঁকি জাল নিয়ে খাল মানি শাখা নদী পার হয়ে চরের কিনারে গেল মাছ ধরতে। ওখানে মানুষ কম চায়, তাই মাছ ওখানে বেশি পাওয়া যায়। তাছাড়া যারা মাছ ধরে তারা জানে একজনের জায়গায় আরেকজন মাছ ধরে না। নদীতে সীমানা ভাগ করা থাকে। সুদূরে বড় নদীতে ইলিশ মাছ ধরার নৌকা ছিল, তারা গুরু মাছ ধরবে বলে পারে নামল। দুজন হারিকেন নৌকা রেখে দুপাশে মাছ ধরছে। জ্যোৎস্না আর চাঁদ মাথার উপরে থাকায় জাল থেকে মাছ ছাড়াতে কষ্ট হয়নি, কাছে দিয়ে মাছ ছাড়াচ্ছে। এমন সময় দাদা একটু পানির মাঝে বড় মাছ ডুব দেওয়ার শব্দ শুনতে পেল। তাকিয়ে দেখে পানি কাঁপছে। এই দেখে সে জাল ফেলল, কিন্তু বড় মাছ পেল না, তবে অনেকগুলো ছোট মাছ পেল। কিছুক্ষণ পর আর একটু দূরে আর একটা বড় মাছ ডুব দেওয়ার শব্দ পেল, ওইখানে জাল ফেলল। এভাবে তার ঝুড়ি ভরে গেল, কিন্তু তার বড় মাছের লোভ পেয়ে বসল। বলল বড় মাছ আজ সে ধরবেই। এই বলে তাকিয়ে রেখে তার বন্ধুটা নৌকার কাছে মাছ ধরছে। সে অনেক দূরে এসে গেছে, ভাবল এই ঘেউ দিয়ে ফিরে যাবে। ঘেউ দেওয়ার সাথে সাথে তাকে পানির নিচে টেনে নিয়ে গেল একটা হাত। ঝাপটা ঝাপটি করতে করতে সে টের পেল যে তার পা ধরে কে যেন টানছে। সেটা সে দেখতে পেল যেটা তাকে অনেক জোরে জোরে টানছে, তার শরীরে চুলের মতো বড় বড় লোম ভরা আর হাত মানুষের চেয়ে অনেকটা মোটা। অচিরেই তার গলা চেপে ধরল। সে পানির নিচে আর উপরে ডুব খেতে লাগল। কিছু করতে না পেরে সে কোমর থেকে মাছ ছাড়াবার কাঁচি দিয়ে সেই অশরীটাকে কোপাতে শুরু করল। কিছুক্ষণ পর সেই অশরীটা তাকে ছেড়ে দিল। তারপর সে সাঁতারে কিনারে চলে আসে, তার বন্ধুকে ডাক দিল। বন্ধু তার ডাক শুনে দৌড়ে এসে দেখে দাদা মাটিতে শুয়ে আছে, তাকে ধরে নৌকায় নিয়ে গেল। তার শরীরের নানা জায়গায় খামচির আঁচড়, আর তার ঝুড়িতে শুধু মাছের মাথা পড়ে আছে, মাছ নেই। এরপর দাদাকে বাড়ি নিয়ে আসা হল। দাদা 14 দিন জ্বরে ভুগছে। পরে হুজুর এই ঘটনা শুনে এসে তাকে তেল পড়া আর পানি পড়া দেয়। এরপর দাদা আস্তে আস্তে ভালো হয়। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন।
একটা ঘটনা আমরা শুনে ফেললাম, আর যে কনক এবং ফিরোজ খান আছে আপনার সাথে ভৌতিক 90.8 এই মুহূর্তে ফেসবুক মাধ্যমে অনেকে দেখছেন। আপনি তানভীর রিদওয়ান বলছে, আজকে 10 মিনিট দেরি করে ভৌতিক শুরু হলো কিসের জন্য? এবং আপনাদের কাছে অবশ্যই আমরা কৈফিয়ত দিতে বাধ্য, বিকজ আপনারা এই ভালোবাসা নিয়ে শুধুমাত্র রাত 12টায় কান্পিত রয়েছেন ভৌতিক শোনবার জন্য। অবশ্যই আজকে একটু দেরিতে আমরা শুরু করে ফেললাম, যাতে আমরা আরেকটু বেশি জমাতে পারি সেটার জন্য। রবিন রাজ রয়েছেন আমাদের সাথে, বলছে আমি আর আমার কাজিন একসাথে শুনছি এবং প্রচন্ড ভয় লাগছে। সুমন আদি আমাদেরকে লিখেছেন, বলছেন যে আমি টেনশনে ছিলাম, কেন শুরু হচ্ছে না? অলরাইট, আর শুরু হয়ে গেছে, অবশ্যই আপনি সেটা এনজয় করছেন। আর লোদস্বী পুরম আমাদেরকে রয়েছেন আমাদের সাথে, তিনি বলছেন হ্যালো ভাই, আমি আমাদের আচ্ছা আমি আপনাদের নতুন ফ্রেন্ড, ভয় লাগছে বিশেষ করে হরন সাউন্ডটা। অবশ্যই থ্যাংক ইউ, হরন সাউন্ডটা ভয় লেগেছে সেটার জন্য। এবং বলেছেন আরিয়ান খান আমাদের সাথে রয়েছেন, প্রথম গল্পটা অস্থির হয়েছে এবং আপনার কাছে কিছু ঘটনা রয়েছে, ঘটনা যদি থাকে আপনার কাছে তাহলে আপনি যেখানে কমেন্ট করেছেন তার উপরে একটি লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ভৌতিকের পেজের, সেই পেজে যদি আপনি আমাদেরকে ইনবক্স করে দেন তাহলে আমরা সেটি ফিরোজ খানের কণ্ঠে শুনতে পারবো। এটি আরিয়ান খান আমাদেরকে লিখেছেন, আরিফ ইসলাম লিখেছেন, ভাই আমি তোমাদের নতুন বন্ধুর সাথে রয়েছি, প্রতি মঙ্গলবার রাত 12টায় আমাদের এই শোটি শুরু হয়। রয়েছেন আমাদের সাথে রজিন ইসলাম, তিনি বলছেন ভাই সাথে আছি এবং পুরো সময়টা থাকবো, আগে আমি প্রথম গল্পটা আচ্ছা ওকে শুনছেন এবং ভালো লাগছে এমনটা জানিয়েছেন। আর অনেকগুলো বন্ধু রয়েছেন, সালমান তৌসিফ রয়েছেন আমাদের সাথে, রাফি খান বলছেন আমাদেরকে যে আজকের পর্ব খুব ভালো হচ্ছে, আশা করি বাকিগুলো অবশ্যই ভালো হবে। আমরা SMS মাধ্যম থেকে কিছু SMS পড়ে নিতে চাই
আপনাদেরকে, বলছি আমাদের সাথে SMS এর মাধ্যমে জয়েন করতে পারেন, জানা নিতে পারেন আপনার কথাবার্তাগুলো, আজকের ঘটনাগুলো কেমন লাগছে আপনার থেকে সেই কথাবার্তাগুলো লিখে জানা নিতে হলে আপনার মোবাইলের মেসেজ অপশনে জানিয়ে প্রথমে লিখুন ER স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। লিখেছে আমাদেরকে মোহাম্মদ জুনায়েদ নারায়ণগঞ্জ থেকে, লিখেছে আমি অল টাইম ভৌতিক 90.8 মিস করি। আমরা লিখেছে রব্বি আছে আমাদের সাথে মধুবাগ থেকে, আচ্ছা প্রথম গল্পটা তার অনেক ভালো লাগছে। রকিব হাসান আছে আমাদের সাথে ঢাকা এয়ারপোর্ট থেকে, ভাইয়া আমার আচ্ছা তোমাদের আজ নতুন শুনছি আমি আর হচ্ছে অনেক ভালো লাগছে। আমরা লিখেছি স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 এ। সঞ্জিদা নারিন্দা থেকে আমাদের সাথে আছে, অনেক শুনছে অনেক ভালো লাগছে। কিরণ আছে আমাদের সাথে, সঞ্জিদা আছে ঢাকা থেকে, মুন উত্তরা থেকে লিখেছে তিনি এবং তার ফ্রেন্ডরা মিলে লাইট অফ করে শুনছে আমাদের, কেমনটা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। রফি আছে আমাদের সাথে গাজীপুর থেকে, ভাই আজ প্রথম শুনছে আজ অ্যান্ড হচ্ছে আজকে প্রথমেই টেক্সট করলাম। শুভ আছে আমাদের সাথে কুমিল্লা থেকে, রায়হান আছে ওয়ারী থেকে, প্রথম গল্পটা অনেক ভালো লাগছে। ইমানুল আছে আমাদের সাথে, আমি শুনছি ভৌতিক 90.8 লিখেছে। শশী কাচিরা চাঁদপুর থেকে আমাদের সাথে আছে, ভয় লাগছে বাট তারপরও সে শুনছে। আমি শিখা আছে আপনাদের সাথে, নতুন বন্ধু আমরা লিখেছি, প্রথম শুনছে, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 এ। শামীম খান আছে আমাদের সাথে পটুয়াখালী থেকে, আচ্ছা প্রথমবার শুনছি আপনাদেরকে, নতুন ফ্রেন্ড আপনার লিখেছে, খুব ভালো লাগছে অ্যান্ড ভয় পাচ্ছে, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 এ। লিখেছে আমি অনু আছে আপনাদের, আচ্ছা শুনছে গল্পগুলো শুনে তার মনটা ভালো হয়েছে। সৃজন আছে আমাদের সাথে, সুপ্তি আছে আমাদের সাথে, বিথি আছে গাজীপুর থেকে, আচ্ছা প্রথম শুনছে খুব ভয় লাগছে।
এবং বারমুডা ট্রায়াঙ্গেলের কথা কিন্তু আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, সেই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আমার কাছে অনেকগুলো ইনফরমেশন রয়েছে ঠিক এই মুহূর্তে। আমি ভাবছি আপনাকে সেই ইনফরমেশনগুলো দিব যদি আপনি আমাদের সাথে থাকেন এবং আমরা সবাই কম বেশি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য নিয়ে জানি। আবার অনেকের মধ্যে বেশ কিছু ভুল ধারণা পর্যন্ত রয়েছে এই জায়গাটা নিয়ে। আজকে যে ইনফরমেশনগুলো আমরা দেবার চেষ্টা করবো কিংবা অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো দিন হয়তো দেবার চেষ্টা করবো, বারমুডা ট্রায়াঙ্গেলের কথা যেহেতু আজকে চলে এসেছে অবশ্যই ট্রাই করবো সেখান থেকে কিছু ইনফরমেশন দেবার জন্য। আরেকটা ছোট্ট ঘটনা আমরা শুনবো এবং সেই ঘটনাটা শুনে ফিরে আসি আপনার SMS এবং কমেন্টগুলো নিয়ে।
আমি আকিকুজ্জামান পান্থ ময়মনসিংয়ের তারাকান্দি থেকে বলছি। আমার বয়স কম থাকায় স্টুডিওতে আসা সম্ভব হয়নি। আমি আজ যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি তা আমার ডক্টর আঙ্কেলের কাছ থেকে শোনা। তিনি তখন MBBS পাশ করে কোন একটা বেসরকারি হসপিটালে নতুন জয়েন করলেন। তিনি জুনিয়র থাকায় তাকে অনেক প্র্যাকটিস করতে হতো। তিনি তার হেল্পার রাফিক আঙ্কেলকে সাথে করে পোস্টমর্টেমের কাজ করত। একদিন গভীর রাতেই জামালপুর সদর থানার এক কনস্টেবল একটা লাশ নিয়ে এলো। তো আঙ্কেল রাফিক আঙ্কেলকে সাথে নিয়ে লাশ কাটা ঘরে ঢুকলো। তো আঙ্কেল যত তাড়াতাড়ি তার মতো করে কাজ শুরু করে দিল। তখন রাফিক আঙ্কেলের বাথরুমের চাপ পড়ল। তো সে আঙ্কেলকে বলে বাথরুমে চলে গেল। তখন আঙ্কেল কাজে ব্যস্ত ছিল বিধায় ততটা খেয়াল করেনি। একসময় আঙ্কেলের একটি ছড়ির প্রয়োজন হল। তখন তিনি রাফিক আঙ্কেলকে ইশারা করে ওই জিনিসটা দেওয়ার জন্য হাত বাড়াল। তো বলে রাখা ভালো, ততক্ষণে রাফিক আঙ্কেল বাথরুম থেকে আসেনি। কিন্তু হঠাৎ একটা হাত ওই ছড়িটা আঙ্কেলকে এগিয়ে দিল। তিনি তখন ছড়িটা নিয়ে কাজ শুরু করল। আচমকা আঙ্কেলের স্মরণ হল যে রাফিক তো বাথরুমে, তাহলে এটা এগিয়ে দিল কে আমাকে? তখন তিনি লাশের মুখের দিকে তাকাল। এই সময় আঙ্কেল যা দেখল, সে আঙ্কেল গল্পটা বলার সময় আঙ্কেলের শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গিয়েছিল। তিনি যা দেখলেন তা তিনি দেখার জন্য কোনো মতই প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন লাশটা তার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসছিল। এই দৃশ্য দেখে আঙ্কেল রুম থেকে তাড়াতাড়ি চলে আসতে লাগলেন। তারপর তিনি দেখলেন দরজার সামনে লোকটি ফাঁসি দিয়ে চলছে। এই দৃশ্য দেখে তিনি তা সহ্য করতে পারেননি। তিনি একটা ঝড়ে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। তখন রাফিক আঙ্কেল চিৎকারের শব্দ শুনতে পেয়ে আঙ্কেলকে এসে দেখে ফ্লোরে পড়ে আছে। সকালে আঙ্কেলের জ্ঞান ফিরে আসলে তিনি তাকে আবিষ্কার করলেন রেস্টরুমে। তিনি তখন ওই কনস্টেবলের কাছ থেকে যে লাশটা নিয়ে এসেছিল তার কাছ থেকে লাশের সম্পর্কে জানতে চেয়েছিল। তখন ওই পুলিশ তাকে জানালো এই লাশটা তার বাবা মায়ের সাথে রাগ করে সুইসাইড করে। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন।
আমরা আরেকটা ঘটনা শুনে ফেললাম। এরপর যে আমরা কিছু SMS নিব এবং এরপর ফেসবুক মাধ্যমে আপনার কমেন্ট গুলো পড়ব।
বন্ধুরা, আপনাদেরকে বলছি আজকে ঘটনা সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, ঘটনাগুলো আপনার কাছে ভয় লাগছে না এখনো ভয় লাগছে না, সে কথা লিখে জানান দিন। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আর যদি আপনার কাছে আপনার সাথে ঘটেছে অথবা আপনার কোনো মাধ্যম থেকে বন্ধু অথবা হচ্ছে আপনার দাদা দাদি কোনো মাধ্যম থেকে যদি আপনি কোনো ভয়ঙ্কর ঘটনা আপনার জানা থাকে, সেই ঘটনা লিখে আপনি আমাদের কাছে পাঠাতে পারেন। সেই ঘটনাটি আমরা নিশ্চয়ই অনিয়ার করব, সব বন্ধুদের সাথে শেয়ার করবো। লিখতে হলে আপনাকে www.facebook.com/bhautik90.8 সেখানে ইনবক্সে এসে বাংলায় সুন্দর করে আপনার ঘটনাটি লিখে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসংখ্য বন্ধুরা আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত আছে। তরিক আছে আমাদের সাথে কুমিল্লা থেকে, আমি আপনাদের নতুন বন্ধু শুনছি, অনেক ভয় পাচ্ছে এমনটাই লিখেছে, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 এ। আমাদের সাথে লেগেছে নন্দিনী আছে আমাদের সাথে উত্তরা থেকে, ভাইয়া আমি আপনাদেরকে শুনছি অনেক ভালো লাগছে এবং আজ প্রথম শুনছি, আচ্ছা খুব হ্যাপি সে ঘটনাগুলো শুনতে। MD আবিদুর রহমান আছে আমাদের সাথে যশোর থেকে, শুনছে নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 এ। জয় আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে। ভাইয়া আমি আজ আপনাদের শুনছি অনেক ভয় পাচ্ছি, রাত দুটো পর্যন্ত আপনাদের সাথে থাকবো, আরো ভয় পেতে চাই নিশ্চয়ই। আমরা চেষ্টা করছি আপনাদেরকে অনেক অনেক বেশি ভয় পাইয়ে দিতে। এস কে রিপোর্ট আছে মিরপুর থেকে, ভীষণ ভয় পাচ্ছে, লিখেছে শাকির উত্তরা থেকে। ভাইয়া আমি সাথে গল্পগুলো শুনছি, ভয় লাগছে। আমি মাতোয়াল থেকে আলামিন বলছি, শুনছি ভৌতিক অনেক ভয় লাগছে।
এবং আপনি আপনাদের এস এম এস গুলো করতে থাকুন ফেসবুক মাধ্যমে। আমাদের সাথে রয়েছেন রাব্বি, তিনি বলছেন যে অনেক প্যারা নর্মাল স্টোরি রয়েছে আপনার কাছে, সবার সাথে শেয়ার করতে চান আপনি। আমাদের একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে, আপনি যেখানে কমেন্ট করেছেন তার উপরে দেখবেন ভৌতিক পেজে যে অ্যাড্রেস রয়েছে, সেখানে যদি ইনবক্স করে দেন অবশ্যই আমরা সেটি শেয়ার করার চেষ্টা করব। এমডি সাইফুল ইসলাম সুমন বলছে, আমাকে ভাই অনেক ভালো লাগছে, বৃষ্টির রাত আরো আরো বেশি এনজয় করছেন আপনি, পুরো ব্যাপারটা আপনার ফিলিংটাই অন্যরকম আপনি এমনটা জেনেছেন। কল্পনার রাজকুমার তিনি বলছেন, খুবই টেনশনে ছিলাম, আজ 10 মিনিট পর হলেও শুরু হলো, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই ভালোবাসার জন্য। হাজেরা জান্নাত তিনি তার অনেকগুলো ফ্রেন্ডকে মেনশন করেছেন, এটি দারুণ একটা জিনিস ফেসবুকের, যে এখন আর শেয়ার করতে হয় না, মেনশন করে দিলেও হয়ে যায়, ইনফ্যাক্ট শেয়ারও করা যায়। এবং যারা যারা শেয়ার করছেন তাদের কাছে সত্যি ভৌতিক টিম অনেক বেশি রকমের কৃতজ্ঞ। রহস্যময় হিমু নামের একজন আমাকে কমেন্ট করেছেন, আপনি কমেন্ট করলে facebook.com/asianradio এই ঠিকানায় কমেন্ট করবেন। আমরা সবাই কম বেশি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য নিয়ে জানি, আবার অনেকের মধ্যে বেশ কিছু ভুল ধারণা রয়েছে বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে। ঠিক এই মুহূর্তে বারমুডা ট্রায়াঙ্গেল এবং এর আগে জোন অফ সাইলেন্স নামক কিছু জায়গার ইনফরমেশন আপনাকে আমি দিয়েছি এবং আপনি জেনে অবাক হয়েছেন যে একই অক্ষরে তারা অবস্থিত। সো এই মুহূর্তে বারমুডা ট্রায়াঙ্গেলের যেসব ইনফরমেশন আপনার কাছে রয়েছে শুরুটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। বারমুডা ট্রায়াঙ্গেল মূলত কি, বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য নিয়ে অনেকের অনেক ধরনের বিভ্রান্তিকর তথ্য ইন্টারনেটে রয়েছে এবং সেখান থেকে যেসব ইনফরমেশন গুলো আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে সেই ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করেছি তাদের কাছে। বারমুডা ট্রায়াঙ্গেল মানেই একটি রহস্যের ভান্ডার কারো কারো কাছে, এবং পুরো পৃথিবী কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলকে একটি রহস্যময় জায়গা হিসেবে গ্রহণ করেছেন। বাট প্রত্যেকটা মানুষের মধ্যে একটি প্রশ্ন রয়েছে, সত্যি কি বারমুডা ট্রায়াঙ্গেলের কোন রহস্য রয়েছে কিনা, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেল ফেস করতে পারে না। আমরা শুধু দূর থেকে জানি যে বারমুডা ট্রায়াঙ্গেল একটি রহস্যময় জায়গা। এই বিশেষ অঞ্চলকে অনেকে শয়তানের ত্রিভুজ হিসেবে নামকরণ করেন, এটিকে পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান বলে মানা হয়, কারণ এ পর্যন্ত এখানে যত রহস্যময় ও কারণহীন দুর্ঘটনা ঘটেছিল অন্য কোথাও এত বেশি দুর্ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়। স্থানীয় আদিবাসীরা একে বলে থাকেন শয়তান বা পাপাত্মাদের ত্রিভুজ। জাদুকর পিসি সরকারের জাদুর কারিশমায় অনেক কিছু ভ্যানিশ হওয়ার গল্প আমাদের অনেকের হয়তো জানা রয়েছে, কিন্তু এই ম্যাজিকে ভ্যানিশ হয়ে যাওয়া হুবহু রয়ে যায় মাঝে, কেবল আমাদের বুদ্ধি আর ইন্দ্রিয়গুলোকে বোকা বানানো হয়। কিন্তু কুখ্যাত শয়তানের দ্বীপ কিংবা বারমুডা ট্রায়াঙ্গেলকে কেন্দ্র করে প্রচলিত গল্প কিংবা ঘটনাগুলোর রহস্য আজও উন্মোচিত হয়নি। তবে লরেন্স ডেভিড কাশি 1975 সালের দিকে এর কিছুটা রহস্য উন্মোচিত করেন বলে দাবি করেছেন। আজ আমি আপনাদের সামনে এরকম কিছু রহস্যের কথা অবশ্যই বলতে চাই, এবং তারও আগে এর অবস্থানটা একটু বলে দিতে চাই। বারমুডা ট্রায়াঙ্গেলের অবস্থান মূলত ক্যারিবীয় সমুদ্রে। আমি এই ইনফরমেশনটা আরেকবার রিপিট করছি, বারমুডা ট্রায়াঙ্গেলের অবস্থান মূলত ক্যারিবীয় সমুদ্রে, এর এক প্রান্ত হচ্ছে বারমুডায়, অন্য প্রান্তটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি, এবং আরেকটি প্রান্ত স্পর্শ করেছে পোর্তো রিকোর সাজ জুয়ান এলাকায়। ত্রিভুজাকার এই অঞ্চলটি মোট আয়তন 114 লাখ বর্গ কিলোমিটার বা 44 লাখ বর্গ মাইল। এটি 25-40 ডিগ্রি উত্তর অংশ এবং 55-58 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। অবশ্য এই বিন্দু নির্ধারণ নিয়েও অনেকগুলো বিতর্ক রয়েছে, বেশিরভাগ লেখক গবেষকই এই নির্দিষ্ট অঞ্চলকে চিহ্নিত করেছেন সীমানা বরাবর মিয়ামি, সানজুয়ান, পুয়ের্তো রিকো, মধ্য আটলান্টিক আর বারমুডা নিয়ে তৈরি একটি ত্রিভুজ, যা বলা ভালো একটি ট্রপিজিয়াম আকৃতির চতুর্ভুজ। তবে বেশিরভাগ হারিয়ে যাওয়ার ঘটনাগুলো ঘটেছে দক্ষিণ সীমানায় বাহামা দ্বীপপুঞ্জ ঘিরে এবং ফ্লোরিডা উপকূলের আশেপাশে। আপনারা অনেকেই জানবেন যে বারমুডা ট্রায়াঙ্গেল এখন পর্যন্ত এত বেশি বিমান চুষে নিয়েছে সেই এলাকায়, যেটি সত্যি রহস্যজনক একটি ব্যাপার। এবং বেশিরভাগ চুষে নেওয়া বিমানগুলো মূলত গিয়েছে ফ্লোরিডা উপকূলের আশেপাশে, এমনটা বলা হয়ে থাকে। কত জাহাজ বা বিমান হারিয়ে গেছে এই এলাকায় সেগুলো বেশিরভাগেরই কোনো রহস্য উদ্ঘাটন সম্ভব আজও হয়নি। রহস্যের শুরু হয়েছিল 1950 সালের সেপ্টেম্বর মাসের 16 তারিখে অ্যাসোসিয়েট প্রেসের এক প্রবন্ধে সাংবাদিক ইভিডব্লিউ জোন্স প্রথম বারমুডা ট্রায়াঙ্গেলের অস্বাভাবিক ঘটনার কথা লিখেছিলেন, এবং এরপর থেকে সেই জায়গাটা এখন পর্যন্ত একটি রহস্যময় জায়গা। আমরা এ পর্যায়ে যেটা করবো সেটা হচ্ছে কিছু SMS পড়ে দিব, এবং SMS এর পরপর আমরা একজন শ্রোতা নিয়ে হাজির হয়ে যাব ভৌতিকের এই আয়োজনে।
SMS এর মাধ্যমে আপনি লিখে জানা নিতে পারেন আপনার মতামতগুলো, লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটি। লিখেছে আমাদেরকে সজীব জিঞ্জিরা থেকে, আমি এবং আমার ওয়াইফ শুনছি খুব ভয় লাগছে। রশেদ আছে আমাদের সাথে মিরপুর থেকে, আমি আরো ভয় পেতে চাই, নিশ্চয়ই আমরা চেষ্টা করছি। তরুণ রকি আছে আমাদের সাথে ডেমরা থেকে, আমি আপনাদের নিউ ফ্রেন্ড, আপনাদেরকে শুনছি অনেক ভয় লাগছে, ভালো লাগছে সবসময় থাকবে এমনটাই প্রত্যাশা করছে, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 এ। জুয়েল রানা আছে আমাদের সাথে জয়পুর থেকে, ভাইয়া আমি আপনাদেরকে শুনছি কিন্তু আজ প্রথম SMS করলাম, স্বাগত জানাচ্ছি আপনাকে। নিহাল আছে আমাদের সাথে মুন্সীগঞ্জ থেকে, জুডি আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, খুব ভালো লাগছে। অমিত আছে আমাদের সাথে ঢাকা থেকে, নতুন বন্ধু অপু আছে আমাদের সাথে নরসিংদী থেকে, শুনছি আমি আর আমার বন্ধুরা মিলে অনেকে শুনছি। আমাদের সাথে আছে আফনান ঢাকা থেকে, বিথি আছে ঢাকা থেকে আমাদের সাথে, নাহিদ ঢাকা থেকে আছে সে অসুস্থ তারপর আমাদেরকে শুনছে, মনিরুজ্জামান আছে আমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটি থেকে, আমি তোমাদের নতুন বন্ধু এমনটাই লিখে জানিয়ে দিয়েছি, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 এ।
শ্রোতা, এ পর্যায়ে আমরা চলে যাবো একজন শ্রোতার কাছে, যিনি স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, তার কাছ থেকে শুনবো তার সাথে ঘটে যাওয়া কিংবা তিনি জানেন এমন কোন ঘটনা। আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এ।
আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ সারওয়ার। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে রংপুরে, তো আমি ঢাকায় একটা জব করতেছি। তো আজকে যে জন্য আমার এখানে আসা সেটা হচ্ছে যে আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে একটা ভয়ানক ঘটনা সেটা হচ্ছে যে একদিন রাত্রে আমি, তখন ইলেকট্রিসিটি ছিল না, তো গরমে আমি আমাদের বাসার মূল গেটটা খুলে একটু বাইরে দাঁড়ালাম গাছের আর কি, দেখা যাচ্ছে যে খুব শীতল আর কি, মৃদু বাতাস বইছে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তো কোনো কিছু তখন আমি ফিল করলাম না। তো তারপর হঠাৎ করে আমার চোখটা আমার জেঠু ভাইয়ের ঘরের দিকে যায়, তো আমি সেখানে দেখতে পারি যে আমার জীবনে আমি এত বড় কুকুর কখন দেখিনি, তো কুকুরটা ঠিক এত বড় ছিল।
আচ্ছা, মানে এটা স্বাভাবিক কুকুরের থেকে অনেক বেশি
বড়? অনেক বড় ছিল।
আচ্ছা, অলরাইট, এটা সময়টা ঠিক কতটার দিকে হবে?
তখন ঠিক ফজরে আজানের আগে হবে।
আচ্ছা, ওকে, মানে এত রাতে আপনি বের হয়েছেন বাতাস খাবার জন্য শুধুমাত্র?
হ্যাঁ, আমি মনে করেছিলাম যে এখন তো ফজর হয়ে গেছে, মানে তখন কিন্তু ভরা পূর্ণিমা ছিল।
আচ্ছা,
তো তারপর আমি দেখতে দেখতে লক্ষ্য করলাম যে কুকুরটার ঠিক এক হাতের মতো একটা জিব, লাল জিব বেরিয়ে আছে।
আচ্ছা, মানে জিহ্বাটা অনেক লম্বা একটা জিহ্বা ছিল।
হ্যাঁ, আচ্ছা, সে আমার দিকে তাকিয়েছিল, আর তার দেখছিলাম যে তার চোখগুলো কেমন যেন লাল লাল জ্বলতেছিল। তো প্রথমে দেখার পর আমি কেমন জানি একটু ভয় অনুভব করলাম, তারপর নিজে নিজে ভাবলাম যে না, আসলে জিনিসটা কি দেখতে হবে। তারপর নীরবে দাঁড়িয়ে থাকলাম, ঠিক তার কিছুক্ষণ পরেই দেখলাম যে হঠাৎ করে একটা মানুষ হয়ে গেল, সাদা, যার কোনো ফেস বোঝা যাচ্ছে না।
কুকুরটাই
একটা মানুষে পরিণত হয়ে গেল। দেখার সঙ্গে সঙ্গে আমি চোখটা বন্ধ করলাম, আমার পুরো গাও শিউরে উঠলো, সাহস পাচ্ছি না যে চোখটা খুলে দেখবো। তারপর অনেক চেষ্টা করে চোখটা খুলে দেখি যে ঠিক ওই মানুষটার কোনো পা নেই। মানুষটা দেখতেছি যে এইভাবে লাফাইতে লাফাইতে আমাদের বাড়ি থেকে ঠিক 100 গজ দূরে আমাদের পারিবারিক কবরস্থান, সেখানে যাচ্ছে। তো ওখানে গিয়েই দেখলাম যে ঠিক একটা প্রথম কবরটা ওখানে গিয়ে আলোটা উধাও, মানুষটাকে আর দেখা যাচ্ছে না।
আচ্ছা,
তারপর আমি এরপর কিছু দেখি নাই। তারপর আমার ফ্যামিলির সঙ্গে আরো এরকম কিছু ঘটছে, সেটা হচ্ছে যে আমার কাজী তো এক সন্ধ্যাবেলায় ঠিক মাগরিবের আজান দিবে তার আগে আগে আমাদের বাড়ির পাশে একটা কিন্তু বড় পুকুর আছে, তো পুকুরে পরেই এই 100 ফিটের মধ্যে একটা কালভার্ট হবে, তো ওখানে আমরা সবাই মিলে সন্ধ্যার সময় আড্ডা দিতাম। তো সেদিন আমরা কেউ যাইনি, ও একাই গিয়েছিল। কিন্তু আমি আগে আমার দাদার কাছ থেকে শুনতে পাইছি যে ওখানে ওই দিক দিয়ে জিনের আসা যাওয়ার রাস্তা ছিল।
আচ্ছা,
তো হঠাৎ করে সে একাই ওখানে দাঁড়াইছিল, হঠাৎ করে সে শুনতে পারে যে দূর থেকে কেমন জানি একটা ভয়ঙ্কর আওয়াজ নাকি আসতেছে।
আচ্ছা আচ্ছা।
তারপর সে যত ওয়েট করে ততই তার মানে সাউন্ডটা আর কি কাছে আসতেছে। তারপর সে বোঝার চেষ্টা করলো যে আসলে এটা কি। আর আমাদের গ্রামটা হচ্ছে এমন যে পুরো ফাঁকা, মাঝেই কয়েকটা বাড়ি আর চতুর্দিকে আর কি ধান চাষাবাদ এগুলো হয়। তো তারপর ও দেখতেছিল যে আওয়াজটা তার দিকে ক্রমশ কেন জানি এগিয়ে আসতেছে। সে বোঝার চেষ্টা করলো যে আসলে এটা কিসের আওয়াজ আসতেছে। সে একটু এইভাবে ঘুরে দেখার চেষ্টা করে, কিন্তু ঘুরে দেখার পরেই সে এটা দেখার পরেই একটা চিৎকার দিয়ে ওঠে। সে দেখতে পারে যে 4টা সাদা মানুষ একটা লাশ ঘাড়ে করে নিয়ে যাচ্ছে।
আচ্ছা,
সে দেখার সঙ্গে সঙ্গে মানে সেন্সলেস হওয়ার মতো অবস্থা, চিৎকার দেয়, বাড়ি থেকে সবাই দৌড়ে যায়। তারপর যে বলি যে আসলে তোমার হয়েছে কি, সে তখন কিছুই বলতে পারে না। অবশ্য এই ঘটনাটা 2 দিন পর অনেক কিছু করে তার কাছ থেকে শোনা হয়। তারপর একদিন আমাদের বাড়িতে ঘটা, একদিন রাত্রে আমার সেটা হচ্ছে আঙ্কেলের সঙ্গে এটা হয়েছে। তো সবাই ঘুমাইছি, ঠিক রাত 1:30 থেকে 2 এরকম সময় হবে। তো এত রাতে হঠাৎ করে আমার আঙ্কেলের বাড়ির মূল ফটকের দরজায় এসে 2 নক করা হয়, তারপর তার নাম ধরে ডাকা হয়।
আচ্ছা,
তারপর তিনি প্রথম ডাকে কোনো সাড়া দেননি, দ্বিতীয় ডাকে হয়তো উনি আবার পাঁচ নামাজ পড়তেন। তো উনি মনে করছিল যে আসলে বয়স হয়েছে, তো আর আবার আমাদের এক গ্রাম আশপড়োশী প্রতিদিন আজানের পর ওনাকে ডাক দিতেন যে মতিয়ার চল নামাজে যাই।
আচ্ছা আচ্ছা।
তো উনি সেটাই মনে করছিলেন। তো ঘুম থেকে উঠে বরাবর মতো উনি দরজা খুলেন, দরজা খুলেই উনি নাকি দেখতে পান যে 3টা মহিলা আসমান জমিন তার সামনে দাঁড়িয়ে।
আসমান জমিন বলতে এত উঁচু,
এত উঁচু আর লম্বা।
আচ্ছা।
আর তিনি লক্ষ্য করলেন যে তাদের চুলগুলো নাকি উস্কো খুস্কো, খুব বড় বড় চুল, আর চোখগুলো মনে হয় যে আপনার বিড়ালের চোখ যেরকম ওরকম জ্বলতেছে।
আচ্ছা।
আর বলতেছে যে আজকে আমরা তোকে নিয়ে যাব।
আচ্ছা।
এই কথাটা বলার সঙ্গে সঙ্গে উনি করে একটা চিৎকার দেয়, মানে ওনার যে সহধর্মিনী আছে তাকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে উনি ছুটে আসেন। তারপর উনি আসে কিন্তু কিছু দেখতে পারেননি। তারপর উনি এই অবস্থায় অসুস্থ হয়ে যায়, 10-12 এরকম অসুস্থ থাকে। তারপর আমরা গ্রামের বিভিন্ন রকম ঘরোয়া চিকিৎসা করি, যেমন কবিরাজ এরকম ডাকা হয় একদিন বাড়িতে, তো যাতে উনি আসার পর পুরো বাড়িটাকে আগে বন্ধ করে নেন, তারপর ওনার শরীরটাকে বন্ধ করে নেয়।
আচ্ছা।
বন্ধ করার পর তারপর ওনাকে বলা হয় যে আসলে আপনি কি দেখেছিলেন, উনি তখনও কিছু বলতে পারে না। তারপর আবারও তাকে বলা হয় যে আপনি কি দেখেছিলেন বলুন। তারপর উনি আস্তে আস্তে কথা বলা শুরু করলো, তিনি বলতেছেন যে আমি যেটা দেখেছিলাম সেটা আমার জীবনে আমি কখনো দেখিনি, 3টা মহিলা এত উঁচু আর এত লম্বা আমার সামনে দাঁড়িয়েছিল, আর তাদের চোখগুলো ছিল পুরো ইয়ার মতো, রক্তমাখা চোখের মতো এরকম। এক কথায় যে বিড়ালের চোখে অন্ধকারে যে লাইট করলে শো করলে যেরকম আর কি একটা দেখা যায় ওইরকম। তো তারপর এরকম উনি ওনাকে তাবিজ দেয়, আমাদের গ্রাম ভাষায় আর কি তাবিজ বলা হয়। তারপর পানি পড়া এসব বিভিন্ন রকম করে, বাড়িতে চারদিকে 4টা তাবিজ পুঁতে দেয়। তারপর তার যে ঘরে উনি থাকেন সেটাতে তাবিজ একটা করে দেয়। তো এভাবে কিছুদিন যাওয়ার পর তিনি আবার একটা জিনিস দেখতে পান, সেটা হচ্ছে যে উনি ওনার কাজের জন্য বাইর হয়েছেন, তো সেই সময় উনি রাস্তা পাকা রাস্তা তো একটা মসজিদ সামনে আসছে, ঠিক তখন দুপুরে আজান দেওয়ার আগে, তো দেখতেছে যে রাস্তা ফাঁকা, রাস্তায় কিছু নাই, কিন্তু চোখের পলকে নিচের দিকে প্যাডেলের দিকে তাকাতেই সে দেখতে পারে সে নাকি একটা এক হাতখানেক একটা সাপকে চাপা দিছে।
আচ্ছা,
তারপর তারপর সে দেখতে পারে যে আসলে সাপটা মরলো কিনা, সেজন্য সাইকেলটা ব্রেক করছে। তারপর ঘুরে দেখতে দেখতে পায় যে সাপটা ঠিক রাস্তার বাম সাইডে একটা খেজুর গাছ আসছে।
আচ্ছা,
ওই খেজুর গাছ দিয়ে সাপটা উঠে তার দিকে তাকিয়ে তাকে নাকি বারবার জিহ্বা দেখাচ্ছিল।
আচ্ছা আচ্ছা,
তারপর ওনার জীবনের এই দুইটাই আর কি ঘটনা ছিল। আর আরেকটা হচ্ছে যে আমার আর এক আঙ্কেল, উনি হচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ার, উনি বরাবরের মতো কাজ শেষ করে বাসায় ফিরতেছিলেন, তখন ছিল শীতের রাত্র, সাড়ে দশটা এগারোটা বাজবে, তো ঠিক আমাদের বাসা কিন্তু রংপুর ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে ঢুকতে হয়, তো তার আধা কিলো পরেই একটা বড় কিন্তু কবরস্থান আছে।
আচ্ছা,
তো কবরস্থানের মাঝামাঝি দিয়েই কিন্তু আমাদের রাস্তা, তো তখন উনি আস্তে আস্তে সাইকেলে, তো আস্তে আস্তে হঠাৎ করে কবরস্থানের ওই জায়গায় এসে তার কেমন জানি একটা ফিলিংস মানে গায়ে এসে যায়।
আচ্ছা,
চমকায় ওঠে, তারপর দেখতে পারে কিছু দূর দূরে একটা কবরের কাছে সাদা কি যেন দেখা যায়, তারপর উনি সাইকেলটা স্লো করে ওইটাকে লক্ষ্য করে দেখতে থাকে যে আসলে কি, তারপর উনি ওখানে চুপ করে দাঁড়ায় থাকে, কিন্তু দেখতেছে যে কবর থেকে আস্তে আস্তে সাদা আলোর মতো ইয়াটা বড় একটা ক্রমশ একটা মানুষের মতো রূপ নিয়ে নিল, তারপর সেটা আস্তে আস্তে এগুতেই থাকল এবং কি সেটা মেন রোডে উঠে গেল। তারপর ওই সাদা আলো থেকে কিছুক্ষণ পরেই আবার দেখতে পারে যে একটা মানুষ হাঁটতেছে, কিন্তু মানুষটার পা দেখা যাচ্ছে না।
আচ্ছা,
তারপর তিনি আবার একটু সাহস করে সামনে এগুলেন, আবার কিছু দূর থামলেন, থামার পর দেখলেন আবার দেখার চেষ্টা করলেন যে আসলে এটা হচ্ছেটা কি, তারপর উনি দেখতে পারলেন যে একটা সামনে বাজার আছে, বাজারে ওইখানে যেয়ে লোকটা যেন তার দিকে পাশ ফিরল, তার দিকে তাকাইল, তিনি যাতে দেখতে পারলেন যে লোকটার পা নেই। তারপর দেখা যাচ্ছে যে গলা নেই, কিন্তু তার চোখ দুটো ছিল দুই কাঁধে। এটা দেখার পর তিনি খুবই প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ততক্ষণে কিন্তু ঠিক উনি একটা বাড়ির পাশে এসে পড়ে, তারপর উনি ওই বাড়িতেই যে ঢোকে, তারপরে ওই রাত্রটা তিনি ওখানেই থাকেন, আর সামনে মানে আসার কোন রকম
সাহসিকতা হয়তো ছিল না তার মধ্যে।
তারপর উনি বাড়িতে আসেন, তারপর একদিন উনি ফজরে নামাজ পড়তে যান, ফজরে নামাজ পড়ে এসে হঠাৎ করে তার জ্বর এসে যায়, ওই জ্বরে তাকে আমরা মেডিকেলে ভর্তি করাই, তো মেডিকেলে অনেক কয়েকদিন থাকলো, থাকার পর কোন রকম তার আর কি অবস্থার উন্নতি বোঝা গেল না, তারপর আবারও আমরা ওই গ্রাম উপদ্ধতিতে একজন কবিরাজ ডাক দেই, তো কবিরাজ যা আর কি এসে যা বলল যে আসলে ওনার উপর কোনো একটা আর কি মানে যেটাকে বলা হয়
অশরীরী কোনো
এইরকম কিছু একটা তার উপর ভর করছে,
ভর করেছে, ওকে,
তারপর তিনি ওটাকে আর কি সারার বিভিন্ন রকম ইয়া করে দেন, তারপর উনি সুস্থ হয়ে ওঠেন। আর আমার সঙ্গে এখনো ইদানিং যেমন এর আগে আমি আমার একটা ঘটনা বলছিলাম যে আমার চোখে দেখা এরকম একটা কুকুরের মতো, তো আমি এখনো যে জায়গায় আসি আমি যদি কোনো একটা কাজ করতে ধরি আমি কিন্তু এক রুমে একাই থাকি, কিন্তু আমি বুঝতে পারি কিছু একটা ছায়া আমার রুমে যেন ঢুকলো।
আচ্ছা আচ্ছা,
আমি সেটা ফিল করতে পারি।
আচ্ছা আচ্ছা,
কিন্তু আমি আমার ভয় হয় না কেন জানি, আমার বেডটা কেমন জানি একটা নড়া দিয়ে ওঠে প্রতিদিনের মতো প্রতি রাতেই।
হোপফুলি সামনের থেকে হয়তো বাইরে কোনো ঘটনা আপনার সাথে ঘটবে না। থ্যাংক ইউ সো মাচ, কিছু ক্ষুদ্র ঘটনা আপনার কাছ থেকে শুনলাম। স্টুডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আচ্ছা, আপনাকেও ধন্যবাদ এবং এশিয়ান পরিবারকেও অনেক ধন্যবাদ।
বন্ধুরা স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আপনি শুনছেন ভৌতিক 90.8 ফিরোজ খান এন্ড কনকুল আছে আপনাদের সাথে। আপনার চাইলে আজকের শো সম্পর্কে মতামত লিখে আমাদেরকে জানিয়ে দিতে পারেন, আজকের ঘটনাগুলো কেমন লাগছে, লিসেনারের গল্পটা আপনার থেকে কেমন লাগছে, সে কথাগুলো লিখুন। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন ER স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আর আপনার যদি আপনার সাথে ঘটেছে অথবা আপনি স্টুডিওতে এসে আপনার ঘটনাটি বলতে পারবেন, সেই ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠাতে পারেন, সেটি আমরা নিজেরা পড়ে আপনাদের অনিয়ার করব, সব বন্ধুদের সাথে শেয়ার করব। ঘটনাগুলো যদি পাঠাতে চান নিশ্চয়ই আপনাকে একটি পদ্ধতি অবলম্বন করতে হবে, www.facebook.com/bhautik90.8 সেখানে ইনবক্সে এসে আপনার ঘটনাটি লিখে বাংলায় লিখে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি SMS এর মাধ্যমে যুক্ত আছে আলামিন DOSS বাড়িধারা থেকে। আমি আপনাদের নতুন বন্ধু, আপনাদের শুনছি অনেক ভালো লাগছে, ভয় পাচ্ছে আমরা লিখেছে, শান্ত আছে আমাদের সাথে খুব ভালো লাগছে, প্রথমবারের মতো শুনছে। আচ্ছা, সে বাথরুমে যেতে ভয় পাচ্ছে আমাদের শুরু শুনে আমরা লিখেছে। শিহাব আছে আমাদের সাথে ঢাকা থেকে লিখেছে, আপনাদের স্টোরিগুলো অনেক ভালো লাগছে, আরো ভয় পেতে চাই, নিশ্চয় চেষ্টা করছি। কাউসার আছে আমাদের সাথে, নতুন বন্ধু, সে ক্লাস সিক্সে পড়ে, তারপর আমাদেরকে শুনছে। MD খালিদ আছে আমাদের সাথে উত্তরা থেকে, রাত জেগে আপনাদেরকে শুনছি, বাট অনেক অনেক ভালো লাগছে আমরা লিখেছি। রেদওয়ান আছে আমাদের সাথে, রাবে আছে টঙ্গী থেকে, একা একা রুমে লাইট অফ করে আপনাদেরকে শুনছি, খুব ভয় লাগছে। জুনায়দ আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে তানহা, লোকেশন হচ্ছে ড্যামরা থেকে লিখেছে। আচ্ছা, প্রথম আপনাদেরকে SMS করছে, আপনাদেরকে অনেক ভয় লাগছে শুনতে, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8 এ। আবিদ আছে আমাদের সাথে, জুনায়দ আছে আমাদের সাথে, জুথি আছে আমাদের সাথে, কাউসার আহমেদ, আব্দুল হুসাইন আছে আমাদের সাথে, রুবেল আছে লালবাগ থেকে, কে আছে আমাদের সাথে শান্তিনগর থেকে, আদনান আছে, রিপন আছে, রেদওয়ান, মনির আছে, অসংখ্য বন্ধুরা আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি SMS এর মাধ্যমে যুক্ত আছে।
ফেসবুকে রয়েছে সাগর শেখ রনি, তিনি বলছেন নারায়ণগঞ্জ থেকে আমার ব্রো সাদ্দামকে সাথে নিয়ে শুনছি, ভৌতিক ইজ দা অসম শো দেন এনি আদার শো, থ্যাংক ইউ ব্রো ফর গিভিং দিস শো আ রক স্টার, থ্যাংক ইউ। আপনার এই কমেন্টটি হয়তো আমাদেরকে আরো অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে পথ। আর রাব্বি, তিনি আমাদেরকে শুনছেন কল্পনার রাজকুমার। আচ্ছা, ওকে, আমি বলবো যে যারা এরকম ফেক আইডি ব্যবহার করছেন তারা নিজের নামটি লিখবেন কমেন্টে, যাতে করে আমরা পড়তে পারি। রোমিও রাসেল আমাদের সাথে রয়েছেন, এগেইন দা শিট নেম। ওয়েল, কল্পনার রাজকুমার এগিয়ে লিখেছেন MIN হাজ, তিনি আমাদের সাথে রয়েছেন, বলছেন রোমান্টিক না, নট রিয়েলি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন, ইট ইজ রিয়েলি হরর। রয়েছেন আমাদের সাথে হিমু, তিনি বলছেন আমাদেরকে কমেন্ট কেন পড়া হয় না, পড়ে ফেলা। মাহিন ইসলাম সাগর বলছেন আপনাদের স্টোরি আমার ছোট ভাই জিতু তালুকদার ভয়ে কান্না করে দিয়েছে। ছোটদের জন্য আমি বলবো যে প্লিজ আপনারা ছোটদেরকে শোনাবেন না, বিকজ আমি ব্যক্তিগত যেটা জানি আমার নিজের ভাগিনা পর্যন্ত এই শো এর সাউন্ডটা পর্যন্ত শুনতে পারে না, সো তাদের জন্য মানসিক সমস্যা হতে পারে, সো প্লিজ ছোটদেরকে শোনাবেন না এই শোটা। রবীন রাজ আমাদের সাথে রয়েছেন, আর রয়েছেন আমাদের সাথে শেখ আবদুল্লাহ মামুন। এরপর যে আমরা যেটা করবো, আর একটা স্টোরি শুনবো, আপনার কমেন্টগুলো করবেন facebook.com/asianradio সেই ঠিকানা, এবং SMS করবেন 2323 এই নাম্বারে।
আজ আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শোনা একটি ঘটনা শেয়ার করছি। হুজুরবাড়ি নড়াইল জেলার আমবাড়িয়া গ্রামে, বর্তমানে তিনি লোহাগড়া থানার আমঢাঙ্গা গ্রামের একটি মসজিদে ইমামতি করেন। একদিন রাতে হুজুর তার ঘরের সামনে বারান্দায় ঘুমিয়েছিলেন, কেননা আমাদের গ্রামে তখনও বিদ্যুৎ প্রবেশ করেনি, প্রচন্ড গরমের কারণে বারান্দায় ঘুমিয়েছিল। বলে রাখা ভালো, হুজুরের ঘরটি মসজিদের সামনে ছিল, তিনি একদিন ঘুমিয়েছিলেন। আনুমানিক রাত 12টার দিকে একটা শব্দে হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুর দেখতে পেলেন একজন বৃদ্ধের মতো এক মুরব্বী মসজিদের গেট খুলে মসজিদে প্রবেশ করছে এবং চারিদিকে বাতাসে একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে। হুজুরের তখন মনে পড়ল হুজুর নিজ হাতে মসজিদের গেটে তালা মেরেছিল, তাহলে বৃদ্ধটি কেমন করে মসজিদে প্রবেশ করল। হুজুর বুঝতে পারলেন এটা সাধারণ মানুষ নয়, তাই তিনি দ্রুত ঘরের ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। ফজরের আজানের সময় তিনি দেখলেন মসজিদের তালা যেমন ভাবে লাগানো ছিল ঠিক তেমন ভাবেই লাগানো আছে। ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু পরবর্তী দিন আবার আরো একটা ঘটনা ঘটল। আনুমানিক রাত দুটার দিকে হুজুরের একটু টয়লেটে যাবার প্রয়োজনে তিনি বের হলেন। তিনি যখন বের হলেন, দেখতে পেলেন অনেক লম্বা মানুষের মতো কি একটা টয়লেটের ছাদের উপর একটি পা এবং পাশের একটা নারিকেল গাছের উপর আরেকটি পা দিয়ে দাঁড়িয়ে আছে এবং হুজুরের দিকে তাকিয়ে হাসছে। হুজুর ভয় পেয়ে অতি দ্রুত রুমে চলে গেলেন। পরের দিন হুজুর মসজিদের সকলের কাছে ঘটনাটি তুলে ধরল এবং হুজুরের অনুরোধে সুজন নামে একটা ছেলে হুজুরের সাথে থাকতে রাজি হল। এভাবে কিছুদিন যাবার পর হুজুরের এক বন্ধু বেড়াতে আসলেন হুজুরের কাছে। তিনি জিন ছাড়াতে পারতেন, তার নাম ছিল রবি। তিনি রাতে হুজুরকে বললেন যে এই মসজিদের আশেপাশে দুটা জিন থাকে, পাশে মান্দার গাছে থাকে একটা মুসলিম জিন, যিনি নিয়মিত নামাজ পড়েন মসজিদে, এবং মসজিদের টয়লেটের পিছনে একটা খারাপ জিন থাকে যাকে সবাই পিচাস বলে। তারপর টয়লেটের পেছনে ঘিরে এবং এর চারপাশে কি যেন করে বন্ধ করে দেওয়া হল। এরপর থেকে হুজুর আর কোন এরকম ঘটনার মোকাবেলা করেনি। ভালো লাগলে পড়ে শোনাবেন, আমি আবদুল্লাহ।
আমরা আবদুল্লাহর পাঠানো একটি ঘটনা শুনে ফেললাম। আপনি কিন্তু অবশ্যই আবদুল্লাহর মতো করে আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে পারেন facebook.com/bhautiker page এবং আমরা চেষ্টা করবো সেটি অর্ডার করবো। অনেকে আমাদেরকে SMS করছেন এবং সেই ফাঁকে কমেন্ট করছেন facebook.com/asianvideo সেই ঠিকানায়। যারা যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে, তাদের মধ্যে রাজ শহীদ আমাদের সাথে রয়েছেন উত্তরা থেকে, তিনি বলছেন। মন্ডল নামের আরেকজন রয়েছেন আমাদেরকে, নাবিল আবির আমাদের সাথে রয়েছেন। হ্যালো ভাই, আমি কিন্তু আছি এবং সবসময় আপনি শুনে থাকেন। জান্নাতুল আফরিদি মেঘ বলছেন আমাকে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই, আপনি কেমন আছেন সেটি জানান দিন। আনজুম শাকিল বলছে আমাকে, ভাই তোমার কেমন আছো? নিউ মেম্বার, তোমাদের কথা অনুযায়ী শুনছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের পাশে থাকবার জন্য। শেখ আব্দুল্লাহ বামুন আমাদেরকে শুনছেন। জয়নাল আবেদিন সৌরভ তিনি বলছেন যে আপনি দলির পার থেকে ভৌতিক শুনছেন এবং অনেক ভালো লাগছে আপনার। এমডি ওবায়দুর বলছেন আমাদের উত্তরা থেকে, তারিকুল ইসলাম বলছি, আমার সাথে ঘটা একটা ভয়ঙ্কর ঘটনা রয়েছে। আপনি যদি লিখে আমাদেরকে ইনবক্স করতে চান তাহলে ভৌতিকের পেজে আপনাকে ইমেল করতে হবে এবং সরাসরি স্টুডিওতে এসে যদি শেয়ার করতে চান তাহলে AR লিখে স্পেস দিয়ে আপনার নাম এবং আপনার লিখতে হবে AR স্পেস দিয়ে আপনার সবার আগে লিখতে হবে B90.8 আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323। এই নাম্বারটা আমাদের সাথে রয়েছেন। মাসুদ রানা, রাসেল হোসেন, আকাশ, সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন আমাদেরকে, রাসেল হোসেন, আকাশ বলছেন আমার কাছে কিছু স্টোরি রয়েছে প্রত্যেকের জন্য, সেম রুলস, অবশ্যই ভৌতিকের পেজে সেন্ড করবেন এবং স্টোরিতে আসার জন্য সেই একই নিয়ম। ইসরাত জাহান জান্নাত বলছেন আমাদেরকে যে আপনাদের নতুন ফ্রেন্ড লাইট অফ করে একা রুমে বসে শুনছি, খুব ভয় লাগছে বাট এনজয় করছি অনেক। ওকে, আপনি যদি এনজয় করেন তবেই আমাদের সার্থকতা। SMS কে রয়েছেন?
হ্যালো বন্ধুরা, আপনাদেরকে বলছি আপনাদের আজকের এই শো হচ্ছে ভৌতিক 90.8 নিশ্চয়ই আপনাদের এই শো আপনাদের থেকে কেমন লাগছে, ঘটনাগুলো কেমন লাগছে, ভয় পাচ্ছেন না আরো ভয় পেতে চান? আপনাদের মতামত আমাদেরকে লিখে পাঠান। লিখুন আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বার দিতে। আর যদি আপনি চান যে আপনার ঘটনা আমরা অন এয়ার থেকে পড়ে শোনাই তাহলে সেই ঘটনাটি লিখে পাঠাতে পারেন www.facebook.com/bhautik90.8। SMS এর মাধ্যমে আমাদের সাথে অনেকেই যুক্ত আছে। ধুলনা আছে আমাদের সাথে গাজীপুর থেকে, আমি আজ প্রথম শুনছি, অনেক ভয় লাগছে। আনোয়ার আছে সূত্রাপুর থেকে, প্রথম SMS করলাম। ওয়েলকাম করছে আপনাকে এশিয়ান রেডিও 90.8 FM লিখেছে। অর্ণব আছে আমাদের সাথে ওয়ারি থেকে, শুনছে আজ প্রথম শো শুনছে এবং খুব ভয় লাগছে। কানিজ ফাতেমা নিধি আছে, অনেক ভয় পাচ্ছি, দুটো পর্যন্ত আছে আমাদের সাথে। সুবর্ণ আছে আমাদের সাথে, আমাদের সাথে সাউথ উত্তরা থেকে আছে আমাদের সাথে, আজ প্রথম শুনছে। নাম হচ্ছে তমা আছে আমাদের সাথে লালবাগ থেকে, খুব ভয় পাচ্ছে। তন্ময় আছে সাভার থেকে, প্রথম এস এম এস পাঠিয়েছে। আচ্ছা সুজন আছে আমাদের সাথে লালবাগ থেকে, নাইস। আচ্ছা আমাদের কণ্ঠ তার ভালো লাগছে এবং ঘটনাগুলো অনেক ভয়ঙ্কর আমাদের লেগেছে। সুফিয়ান আছে ভাই আমাদের, আমাদের খুব ভয় পাচ্ছে, আমরা অনেকে শুনছি। জোনাকি আছে আমাদের সাথে এয়ারপোর্ট থেকে, ভাইয়া আমি আর আমার কাজিন একসাথে শুনছি রুমের লাইট অফ করে আমরা লিখেছে। আমাদের সাথে আছে মোতালেফ হোসেন, আমাদের সাথে আছে এমডি মফিকুল ইসলাম রাজশাহী থেকে, স্বপ্ন আছে আমাদের সাথে বাড্ডা থেকে, নিপা আছে আমাদের সাথে, কাইসার আছে আমাদের সাথে, তরিফুল ইসলাম ঝুলি আছে আমাদের সাথে বংশাল থেকে। এভাবে অসংখ্য বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছে।
শ্রোতা, এ পর্যায়ে আমরা চলে যাবো একজন শ্রোতার কাছে, যিনি স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। তার কাছ থেকে শুনব তার সাথে ঘটে যাওয়া কিংবা তিনি জানেন এমন কোন ঘটনা। আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এ।
আমার নাম মোহাম্মদ মিনহাজউদ্দিন, আমার দেশের বাড়ি হচ্ছে চিটাগং লোহাগাড়া। আমার স্টুডিও হচ্ছে এরকম যে আমি একজন ডবল, সবাই আমাকে ডবল দেখতে পাই। তো সরাসরি আমি ঘটনা চলে যাই যে আমি একটা লেডিস টেলার্স এর চাকরি করতাম ম্যানেজার হিসেবে।
আচ্ছা,
তো একদিন 2014 সালের জানুয়ারির তারিখ আমি আমার মালিক থেকে ছুটি নিয়ে নিই যে আমি টেকনাফ যাব আমার আন্টির বাসায় ছুটি কাটানোর জন্য। তো উনি আমাকে 5 দিন সময় দেন যে আমাকে 6 তারিখের দিন চলে আসতে হবে। তো আমি কথা দিয়ে চলে যাই, টেকনাফ চলে যাই। ওই 5 তারিখের দিন আমি মালিককে ফোন দিই, উনি রিসিভ করেন না, দোকানের নাম্বারে ফোন দিই, উনি রিসিভ করেন না, যে আমি যে আসতে পারতেছি না সেটা বলার জন্য, কিন্তু রিসিভ করতেছে না। তো আমি আন্টিকে বললাম যে উনি তো রিসিভ করতেছে না, এখন কি করবো, আমি চলে গেলে ভালো হয়। মানে আন্টি বলতেছে যে না তুমি থেকে যাও আমি বলবো। তো 8 তারিখের দিন আমি বাড়িতে চলে আসি, সকালে গাড়িতে উঠি, আমি টেকনাফ থেকে বাড়িতে পৌঁছাই 3:30 দিকে।
আচ্ছা,
তো 3:30 দিকে পৌঁছানোর পর ভাত খাচ্ছিলাম গোসল টুসল সেরে, ওই সময় আমার মালিকের কল আসে যে বলতেছে তুমি কি বাড়িতে পৌঁছাইছো। তা বলতেছে হ্যাঁ পৌঁছাইছি। আচ্ছা তাহলে তুমি ঠিক আছে, তাহলে কালকে সকালে দোকানে চলে এসো। তো যেরকম বলা সেরকম কাজ। পরের দিন সকালে দোকানে যাই, তখন মালিক আসে 12:30 দিকে। তো 12:30 দিকে আসার পর উনি আমাকে বলেন সিরিয়াল নিছো। তা বলতেছে কিসের সিরিয়াল? এটা বলার আগে আমার কাটিং মাস্টারটা ওই সিরিয়াল নাম্বারটা এগিয়ে দিয়ে বললো যে এন ইন সিরিয়াল। তো যখন মালিক চলে গেল তখন আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে রাসেল ভাই, কিসের সিরিয়াল আমার থেকে এখানে জিজ্ঞেস করতেছে। তো রাসেল ভাই আমাকে বলতেছে তুমি না আমাকে কালকে সিরিয়াল দিয়ে গেলা, যে তাহার ভাই বলছে যে তোমাকে সিরিয়াল নিতে সাতখান গিয়ে হসপিটাল থেকে ওনার আব্বার জন্য। তা বললাম কি আমি তো কালকে তার এখানে আসিনি, তুমি কি পাগল হয়েছো নাকি কাঁচা খাইছো, কালকে দোকানে আসলা ডিউটি করলা, অনেকটা খারাপ লাগতেছিল কি। আমি ওদেরকে বলে কিন্তু বিশ্বাস করাতে পারছি না যে আমি দোকানে ছিলাম
ছিলেন না। আচ্ছা,
তখন আমি আমার আন্টিকে ফোন দিই যে আন্টি কি এখানে কি আমি নাকি সিরিয়াল নিছি। তখন সবার যখন সবাইকে যখন বলতেছি এটা কোথাও ভুল হচ্ছে, তখন আমার মালিক যখন আসে দোকানে ঘন্টাখানেক পর ওনাকে কথা বলে। তো আমার মালিক বলতেছে তুমি না কালকে আমাকে ছুটি নিয়ে গেছিলা দুপুরবেলায় শুক্রবারের দিন, যে তুমি বলছো তুমি সরাসরি বাসা চলে যাবা, আর আমি কিন্তু বাসায় থাকতাম না, আমি ওই মালিকের বাসায় থাকতাম, সকালে সকালে এসে ডিউটি করতাম, অন্য বাসায় চলে যেতাম, সপ্তাহে একবার বাড়িতে যেতাম। তো উনি বলতেছে যে তুমি ছুটি কাটায় আসছো আর বলছিলা একদিন তোমার 8 দিন ছুটি লাগবে, তুমি দুপুরবেলা চলে যাবা, আর তোমাকে বলছিলাম তুমি 7 খানে গিয়ে একটা সিরিয়াল নিয়ে যাইও, পরের দিন আসার সময় আমাকে দিয়ে দিও। আর তোমাকে তো আমি তো কালকে ফোন করছিলাম, তুমি বলছিলা যে তুমি দোকানে বাড়িতে পৌঁছাইছো ভাত খাচ্ছ, এরকম বললা না? হ্যাঁ বলতেছি, কিন্তু আমি তো 7 খানে থেকে আসি, আমি তো আসছি টেকনাফ থেকে। আমি নিজেকে বিশ্বাস করাতে পারছি না, আর এটা সবাইকে প্রথমে শেয়ার করতেছি না, মনে মনে কে ফেলাম, পরে আমি ফ্রি হয়ে আমার আন্টিকে কল দিলাম। আন্টি আমি তোমার বাসা থেকে আসছি আজকে কদিন পর, কেন আজকে গতকালকে তুই গেলি, শিওর হয়ে গেলাম।
আচ্ছা,
আমি এই ঘটনাটা পুরোপুরি আমার মালিককে বোঝালাম যে আমি তো আজকে আসছি, তো সবার তো কালকে ছিল সেটাকে।
আচ্ছা,
সেটা চলে গেল, এরপর এই ঘটনাটা আর ঘটেনি, আমি ভুলে গেলাম। ঢাকায় আসলাম আপনার 2015 সালের 1 তারিখে,
মানে এটা প্রায় 1 বছর পরে, 14 সালে আপনার সাথে এই ঘটনা ঘটেছে,
1 বছর আগে ঘটেছিল, এরপর আমি ঢাকায় চলে আসি,
পরে আপনি ঢাকায় আসলেন। জি,
তো আবার এই এবার 2016 সাল ঢোকার সময় 1 তারিখ না 5 তারিখ আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, ছুটি নিয়েছিলাম আমার মালিকের বস থেকে, তো উনি ছুটি দিয়েছিলেন প্রথমে, তখন আমি আমার বন্ধুকে ফোন করলাম, আসিফ নামের বন্ধু, তো ওকে বলতেছি যে আমি বাড়িতে যাব, তোরা কেমন আছিস, বলতেছে তোরা তো ফোন টোন করিস না, আজকে বাড়িতে আসতেছিস, ভালো কথা, তুই আমাদের বাড়িতে আসিস, খাওয়া দাওয়া করবি, আমার বলতিস কি খাওয়াবি, তুই যেটা খাচ্ছিস সেটাই খাওয়াবো, আমাদের ঠিক আছে আমার জন্য দেশি মুরগ রাখবি আমি খাবো।
আচ্ছা,
তো বলতে আচ্ছা ঠিক আছে আসিস। তো আর 5 তারিখের দিন আমি মাকে ফোন দিচ্ছি যে মা আমি তো যেতে পারছিস না, যে আমাকে বলতেছে সামনের মাসে 5 তারিখ যেতে, তো মা বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি 5 তারিখ আসি। তখন আমার বন্ধুকে ফোন করা হয় না, আমারও খেয়াল ছিল না, কাজে ব্যস্ত ছিলাম, 10-15 দিন পর ওর কথা মনে পড়লো, আমি ওকে কল দিলাম যে কেমন আছিস, তুই যা করছিস না কেমন আছিস বলিস না, তোর উপর আমার ডাক, তাই তোর ফোন দি নাই, কি হয়েছে যে আমি আসতে পারিনি, সেটা আসতে পারি না মানে তুই এসে মোরগ ফোলা দিয়ে ভাত খাইছিস, রাত্রে বলছো যে আমার মায়ের বলছো যে তুই গরু মাসে ভাত খাবি, পরের দিন সকাল ঘুম থেকে উঠিতি নাই, তুই এসে আমার চলে গেলি, এটা কি হলো, আর তোর মা থেকে জিজ্ঞেস করলাম তুই মানে নাকি বাড়িতেও যাস নাই, তো দেখা কেন চলে গেলি, আর মার সাথে দেখা কেন করলি না, কি বলিস আমি কেন এখানে থাকবো,
বাট বলো তো আপনি ঢাকায় ছিলেন তখন,
আমি ঢাকায় ছিলাম।
আচ্ছা,
ডেটটা শুধু চেঞ্জ হয়ে গেছিল, আমি বাড়িতে যাব, তো বলতেছে কি তোর ভুল হচ্ছে ভাই, আমি তোদের বাড়িতে যাই নাই, আমি যেতে পারতেছি না, সেটা তোকে জানানোর জন্য ফোন দিছি, আমি আমার ফোন দিছি আমার মারে ফোন দিছি, তুই পারলে মার কাছ থেকে জিজ্ঞেস করিস, তো মার কাছে গেল যে দাদা আসেনি, ডেট চেঞ্জ করছে, মালিক নাকি ছুটি দিচ্ছে না দিবে বলে, ও সামনে মাসে 5 তারিখ আসবে, ওনাকে এখন আসবে, তো ওর মাকে কি বলে ফিরে মতো মিনহাজ বলছে রাত্রে ভাত খাইছে মুরগ দিয়ে সকালে গরু মাসে ভাত খাবে বলছে, এনাকে বাড়িতে আসে নাই নাকি এখন আসেন, ঢাকা থেকে আসেন, ওনাকে ঢাকা, ওর মায় আশ্চর্য কি রাত্রে তোর সাথে কথা বললা আড্ডা দিল, এই ছেলেটা শুকাই গেছে হাসি খুশি এই অবস্থাকে, উনি কেউ বিশ্বাস করতেছে না, ওর মা এসে আমার মাকে বলতেছে এরকম এরকম ঘটনা, তখন আমার মায়ের ওই আগের কথাটা মনে পড়ছে, বিশ্বাস করি না, পারলে আমার ডাক্তার দেখাই আমি শুকিয়ে যাচ্ছি একটু মোটা হওয়ার জন্য, এরকম বললাম, হাসি টাটা মধ্যে উড়ে দিলাম, তো মা তো বিশ্বাস করে না, তো এই পর্যন্ত, তখন আমার মনে খুব কষ্ট লাগতো যে এটা কি হচ্ছে আমার সাথে কেন এরকম, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম যে মানুষটা করতেছে আমি যেন তারা একবার দেখতে পাই, আমার তো মনে মনে জানা হয়েছে যে কোনো কিছু কোনো শক্তি হতে পারে, তখন আমার স্বপ্নে আসছিল, আমি ওনাকে দেখি নাই, শুধু ওনার আওয়াজটা শুনতে পাইছি স্বপ্নে যেরকম হয়, উনি আসার সময় আমাকে সালাম দিলেন, সালাম দেওয়ার পর উনি আরবি মাসের কত তারিখ, ইংরেজি মাসের কত তারিখ, বাংলা মাসের কত তারিখ, সময় কয়টা আর কতক্ষণ কথা বলবে, এটা টাইমটা কিন্তু আমাকে জানাই দিছিল আগে।
আচ্ছা, এটা আপনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়েছিল,
স্বপ্নের মাধ্যমে জানাচ্ছে যে আপনি আমাকে সময় কতক্ষণ দিবেন, আমার থেকে অনুমতি নিচ্ছে, আমি বলতেছি ভাই আপনি সময় যতক্ষণ চান ততক্ষণ দিব, কিন্তু ভাই আপনি আমার ফিসে লাগিয়েছেন কেন,
এটার সমাধান আপনি চান আর কি। আচ্ছা,
তো বলতেছে আমি তোমার জীবন আসছিলাম তোমার ক্ষতি করার জন্য, প্রথমত এখন তোমার ভালো করতেছে, তোমাকে ভালো লাগতেছে না, সবাই তো আমাদের মতো আমাদের মতো চাই, তোমরা ইনসান হচ্ছে বেঈমান, ও চট্টগ্রামের বাসা বলতেছে আমাকে তোমরা ইনসান হচ্ছে বেঈমান, তোমাদের সাহায্য করতে চাইলে তো তুমি তো নিচ্ছ না, তোমাদের মতো মানুষ কত সাধনা করে আমাকে পাওয়ার জন্য, আর তুমি আমি বলছি আমার এরকম দরকার নাই, পারলে আপনি আবার কুটিপুতি বানাই দেন না, এরকম রাখেন আপনি আবার কুটিপুতি বানাইতে পারবেন, তুমি তো লুবেল আসে পড়ছো, আমার বলতেছি আমি লুবেল আসো না, আপনি আমার জীবন ছেড়ে চলে যান, আপনার জন্য আমি কত কথা শুনতেছি কেউ আমার বিশ্বাস করে না, সবাই বলে আমি নাকি ডবল, আর সবাই আমি থাকার সত্ত্বেও আমাকে বলে তুই কি আসল নাকি নকল, খারাপ লাগে,
এটা আমার ব্যক্তিগত জীবনে যে অস্তিত্ব সেটার উপরে একটা সন্দেহ তৈরি করেছে,
হ্যাঁ সন্দেহ তৈরি করেছে, আমার বন্ধু আমাকে ঠাট্টা মশকে এটা কি আমার ভালো লাগে, তো বলতেছে তুমি কি চাও, বলছে আপনি আমার জীবনে চলে যান, বলতেছে আমি তো যাবো না, আমি আসছি তোমার জীবনে থাকবো, তো আপনি এখন কি করবেন, আমি সবাইকে বলে দেবো আপনি আমার জীবন আসছে, কেউ বিশ্বাস করবে না, আমাদের কে করবে না, তুমি কোনো প্রমাণ দিতে পারবে না আমি যে আসি। তো আমি কি করবো? ও কিচ্ছু করার নাই, তুমি দেখতেই থাকো। তো বলতেছি আপনি, আচ্ছা আপনি যে প্রথমে বলছিলেন যে আপনি আমার ক্ষতি করতে আসছেন, তো ক্ষতি করতে আসলে আপনি ক্ষতি করতেছেন আর উপকার কেন করতেছেন? স্বপ্নের মধ্যে বলতেছি আমি, ওনাকে দেখতেছি না। তো উনি বলতেছে কারণ আছে, তোমার জীবনে তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, তোমার মায়ের উপর আমি ভর করি।
আচ্ছা,
ভর করি যেটা সবার আসরের দোষ বলে এরকম আর কি। তো তোমার মা সে বুঝতে পারেনি, যখন তুমি ৬ মাস বয়স জন্ম হবার পর তোর বাবা মারা যায়, তখন তোমাদের বাড়িটা কি অভাবে পূর্ণত হয়, আর তোমার তো কোনো ভাই বোন নাই, তোমার মায়ের একজন বাবা নাই, নানা বাড়িতে থাকো, সেজন্য আমি তোমার প্রতি কি দয়া দেখালাম? আমি বলতেছি আপনার দয়া দরকার নাই, আপনি আমার জীবন থেকে চলে যান। তো বলতেছি আমি তো যাবো না, তুমি বললে কি আমি যাবো? বলতেছে টাইম শেষ হয়ে যাচ্ছে, অনেক কথা হয়ে যাচ্ছে, কিন্তু আপনি আমার জীবন থেকে চলে যান। এরকম করতে করতে কজন আসেন দিয়ে বলতেছে আমি বুঝতে পারিনি। তখন সে চলে গেল, তখন সকালে আমি বাড়িতে এখানে সবাইকে শেয়ার করলাম। তো বলতেছে এটা কিছু না, তুমি স্বপ্ন দেখছ, বাস্তবে না, কে কিন্তু এই কথাটা বিশ্বাস করে না, কিন্তু যার সঙ্গে আছে সেই বিশ্বাস করে আসলে কি।
ঠিক একদম,
এই হচ্ছে আমার ঘটনা। আর
এবং এবং এর পর থেকে কি আপনি এই একই সিচুয়েশন ফেস করেছেন?
না, এখনো ফেস করিনি।
আচ্ছা, ওকে।
তো কিন্তু আমার মনে হয় যে সে আমার আশেপাশে আছে, একটা ফিলিংস হয়।
জি, আপনি যেটা বলছিলেন
যে ফিলিংস হয় যে সে আমার সঙ্গে আছে, বা আমি একটা কাজ করতেছি ভুলে গেছি, যে মামাকে ফোন দিল যে মিনহাজ নিসাই পাল্লি নিয়ে আয়, অথবা আমি অন্য একটা কাজে লেগে গেছি, দেখতেছি পাল্লি নিসে চলে গেছে, মা বলতেছে আসতে হবে না, ফাইলটা ফাইলছে
বাবা
যখন মারা যায়, আমার মায়ের দুঃখ দেয়, আমার মাকে সবাই বিয়ে করতে বলে, আমার মা বিয়ে করে নাই, আমাকে দেখে জীবন পার করে ফেলছে। তো বলতেছে আমি ইনসানের মধ্যে একটা জিনিস দেখি হচ্ছে ভালোবাসা, সব মানুষের লোভ লাসা সবকিছু থাকতে পারে, কিন্তু তোর মায়ের সেটা ছিল না, তোকে তো সবাই তো ওই যে বিক্রি করে দিতে চাইছিল তোর নানার বাড়ি, তোর মা তো বিক্রি করে না, তোকে তো রেখে দিচ্ছে,
এবং সেটার জন্যই হয়তো সে আপনার আশেপাশে আছে,
আশেপাশে আছে, সে সবসময় আমার পাশে থাকবে বলতেছে এটাই।
আচ্ছা ভাই, থ্যাংক ইউ সো মাচ স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করবার জন্য। এবং আজকে যে ঘটনাটা আমরা শুনলাম, এটার মধ্যে আর শুধু ঘটনাই ছিল না, বলতো মেসেজ ছিল সবার জন্য। এবং অসংখ্য ধন্যবাদ,
ধন্যবাদ আপনাকে এবং কি এশিয়ান রেডিও 90.8 কেও আমার ঘটনাটা শেয়ার করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য।
মিনহাজের গল্প শুনে ফেললাম, এবং আপনি যদি মিনহাজের মতো করে আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনি জানেন এমন কোন ঘটনা শেয়ার করতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন, এ আর স্পেস দিয়ে লিখবেন B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেল ফোন নাম্বার লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। ফেসবুকে আমাদেরকে অনেকে কমেন্ট করছেন, সোহা আক্তার, তাদের মধ্যে একজন রয়েছেন আমাদের সাথে, সাজিদ আলামিন, রিয়াদ ভাই, প্রথম ভৌতিক সূচি, খুব ভালো লাগছে এবং একটু ভয়ও লাগছে আপনার এমনটা জানিয়েছেন। সোহান আজম নামে একজন লিখেছেন, আমি তো ভেবেছিলাম আজ হবে না, আচ্ছা মনে কষ্ট পেয়েছিলেন, এক ঘন্টা না 10 মিনিট আমরা পরে শুরু করেছি আজকে। আর নাসির আমাদের সাথে রয়েছেন, আমার মেসেজ পড়া হচ্ছে না, পড়ে ফেললাম, 10 মিনিট কেন দেরি হয়েছে সেটার জন্য কৈফত চেয়েছেন। এমডি তানভীর রিদওয়ান রয়েছেন আমাদের সাথে, সুমন আলী, তিনি টেনশনে ছিলেন কেন শুরু হচ্ছিল না। এবং রয়েছেন সাজিদ, বলছে ভাই আমি আজই প্রথম শুনছি, খুব ভালো লাগছে, আপনি ময়মনসিংহ থেকে শুনছেন। এম কে শাকির বলছে এই গল্পগুলো খুব ভালো লাগছে, ইনফ্যাক্ট কিছুক্ষণ আগে মিনহাজের যে গল্পটা শুনলাম সেটা আমার কাছে খুব বেশি টাচি গল্প মনে হয়েছে। এসএমএস মাধ্যমে আমরা অল্প কিছু এসএমএস নিব, আপনি অবশ্যই ফেসবুকে লিখতে থাকেন facebook.com/asianradio ঠিকানা, এবং এসএমএস এর মাধ্যমে লিখতে চাইলে আর লিখে স্পেস নাম ঠিকানা কথাবার্তা সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়।
মহিম আমাদেরকে লিখেছেন নোয়াখালী থেকে, চাটকিল থেকে রোডে শুনছে, সে একা একা খুব ভয় লাগছে, নেটওয়ার্কের নিয়ে অনেক কথা লিখেছে। তুষার আছে টঙ্গী থেকে, আমি আপনাদের নতুন বন্ধু, আজকে প্রথম ভৌতিক শুনছি। বাবু আছে আমাদের সাথে বিবারে থেকে, আচ্ছা স্টোরিগুলো খুব অসাম অ্যাম্পের আছে। বিথি আছে আমাদের সাথে ঢাকা থেকে, বংশাল থেকে লিখেছে, আমি আর আমার একসাথে তারা অনেকে শুনছে। আজিমপুর থেকে শিমু আছে আমাদের সাথে, নতুন বন্ধু, খুব ভয় পাচ্ছে। শিহাম আছে আমাদের সাথে ঢাকা থেকে, তোমাদের নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ভৌতিক 90.8 লিখেছে। শিমু আমাদের সাথে মোহাম্মদপুর থেকে, আজিমপুর থেকে আছে কালসার আমাদের সাথে, গাজীপুর থেকে আছে, আর একটা কাউসা লিখেছে সাবিত আছে আমাদের সাথে মিরপুর থেকে, নীরা আছে আমাদের সাথে দুনিয়া থেকে, আকিফ উত্তরা থেকে লাইট অফ করে শুনছে, নিসাদ আছে আমাদের সাথে, তসনিম মিম আছে আমাদের সাথে শুনছে, সে এমনটাই লিখছে।
শ্রোতা, এ পর্যায়ে আমরা চলে যাবো একজন শ্রোতার কাছে, যিনি স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, তার কাছ থেকে শুনবো তার সাথে ঘটে যাওয়া কিংবা তিনি জানেন এমন কোন ঘটনা। আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM।
বন্ধুরা, আমি শাকিল বলছি। আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আমার বোনের কাছ থেকে শোনা। তো যেটা হয়েছিল, আমাদের গ্রামের বাড়িতে বাস থেকে নামার পরে এমন একটি জায়গা আছে যেখান থেকে বাড়ি, আমাদের যে নানু বাড়ি আছে ওইখানে যেতে অনেক সময় লাগে। তো রাতে যারা রওনা দেয়, সকাল ভোরে যখন পৌঁছায় ওইখানে, পৌঁছানোর পরে দেখা যাচ্ছে যে চারটার দিকে, আমরা যদি রাতে রওনা দিই চারটার দিকে ওইখানে পৌঁছাবো। তো চারটার দিকে গেলে ওইখানে তেমন কোনো বাড়ি যাওয়ার মতো, মানে নানুদের বাড়িতে যাওয়ার মতো তেমন কোন যানবাহন পাওয়া যায় না, শুধুমাত্র কিছু ভ্যান গাড়ি পাওয়া যায়।
আচ্ছা, এর মানে হচ্ছে তার বাসাটা ছিল মূলত বাস স্ট্যান্ড থেকে আরো দূরে।
হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, ওকে।
তো এমনই এক সময় গেল, তো আমাদের ওইখানে পাশের বাড়িতে, নানুদের পাশের বাড়িতে একজন ভ্যান চালক ছিল। তো মূলত ঘটনাটি তাকে নিয়ে ঘটা।
আচ্ছা,
তো একদিন সকালে মেবি পৌনে চারটার দিকে সে বের হয়ে গেছে, সকালে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি সে প্যাসেঞ্জার নিতে পারবে, যাই হোক। তো গেল ভালো, সকাল 4:30 দিকে উনি বাসা, 4:45 দিকে বের হলো। বের হওয়ার পরে ওইখানে গেল, তো রাস্তা মাঝখানে তো উনি দেখলো যেটা, একজন হুজুর পাঞ্জাবি পরা, সাদা পাঞ্জাবি পরা, টুপি পরা, একটা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়। তো সে তেমন কিছু মনে নিল না, কারণ হচ্ছে সকালবেলা, হয়তো বা হুজুর নামাজ পড়ে কোথাও যাচ্ছে বা নামাজ পড়তে যাবে। তো হুজুর তাকে ইশারা করে থামতে বললো, উনি থামলো। থামার পরে বলতেছে যে, আচ্ছা আমাকে একটু সামনে নিয়ে যাবেন, মানে হচ্ছে আমার বাচ্চা খুব অসুস্থ, তো আমাকে একটু সামনে নামিয়ে দিলে হবে। তো উনি চিন্তা করলো বিপদে পড়ছে, ঠিক আছে ওকে, আচ্ছা উঠেন। তো সব থেকে মজার ব্যাপার হলো যে, হুজুর যখন পিছনে বসলো, হুজুর ওই ভ্যান চালককে বললো, আপনি পিছনে ঘুরবেন না, কোনো শব্দ শুনলেও আপনি পিছনে ঘুরবেন না। তো উনি চিন্তা করলো কি বলতেছে এইসব, পিছনে না ঘুরলে আমার কি, আমি তো চালাবো, ভালো কথা। উনি গেল চালাচ্ছে, 5-7 মিনিট পরে উনি পেছন থেকে অদ্ভুত কিছু সাউন্ড পাচ্ছে। তো উনি ভুলে গিয়েছিল যে ওনাকে পিছনে ফিরতে নিষেধ করেছে। তো উনি পিছনে ফিরলো, তো পিছনে ফিরে উনি যা দেখলো, ওই লোকটা কোলে যে বাচ্চাটি ছিল অসুস্থ, ওই বাচ্চাটিকে ওই পাঞ্জাবি এবং টুপি পরা যে লোকটি ছিল, মানে হচ্ছে হুজুরের রূপে ছিল, যে সে ওই বাচ্চাটিকে খাচ্ছে। তো এটা দেখার পরে উনি কিছু বলার শক্তি পায়নি, উনি শক্তি হারিয়ে ফেলেছে, উনি সাথে সাথে ওইখানে অজ্ঞান হয়ে গেছে।
আচ্ছা,
তো তারপরে যেটা হলো, উনি লাস্ট যখন, মানে হচ্ছে উনি যখন জ্ঞান ফিরে, তখন উনি বাসায় ছিল। তো সবাই যখন জিজ্ঞাসা করলো যে, এইখানে তোমার কি হয়েছিল, তুমি এরকম রাস্তার মধ্যে পড়ে গেছিলা, দেন উনি এটা বললো। আর প্লাস হচ্ছে ওনার খুব প্রচন্ড মাত্রা ভয় পাওয়ার কারণে ওনার অনেক জ্বর ছিল, অনেক কোভিড দেখানো হলো, উনি 3 দিনের মাথায় মারা গেল।
আচ্ছা আচ্ছা, তো এটা ছিল আপনার প্রথম ঘটনা। আমার মনে হয় আপনার কাছে আরো গল্প রয়েছে, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা কিছু SMS এবং কমেন্ট নিয়ে আপনার কাছে ফিরছি। ইন দ্য মিন টাইম আপনি চাইলে কিন্তু আমাদেরকে লিখতে পারেন, লিখবেন AR স্পেস নেম স্পেস লোকেশন এবং কথাবার্তা লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটা। এবং শাকিরের মতো করে যদি আপনি স্টুডিওতে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলতে হবে AR স্পেস B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়।
আমাদেরকে জিহাদ রিভিশন এই মুহূর্তে আমাদের সাথে মিরপুর থেকে, তিনি বলছেন যে, মিনহাজ ইজ আ লাকি ম্যান, আল্লাহ ক্যান ডু এভরিথিং, অফকোর্স দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। ইনফ্যাক্ট মিনহাজের ঘটনাটা আমার হৃদয় ব্যাপক একটা কৌতূহল সৃষ্টি করেছে। ইনফ্যাক্ট আমার মনে হয় সামনে এরকম কোন ঘটনা আমরা আরো পাবো এবং আপনাদের সামনে প্রেজেন্স করবার চেষ্টা করবো। এবং ভৌতিক শোটা এমন একটা শো যেখানটায় কেউ কেউ ঘটনা পাঠাচ্ছে যেগুলো বিশ্বাসযোগ্য মনে হয়, কিছু কিছু ঘটনা পাঠাচ্ছে একেবারে অবিশ্বাস্য মনে হচ্ছে। পুরোটা ডিপেন্ড করছে আপনাদের উপর, বিকজ আপনারা যে ঘটনাগুলো পাঠাবেন সেই ঘটনাগুলোই আমরা এখানটায় পড়ে শোনানোর চেষ্টা করবো। সো যারা ঘটনা এখনো পাঠাচ্ছেন না তাদেরকে বলছি প্লিজ প্লিজ এখনই লিখে ফেলুন, আমরা চেষ্টা করবো সেটি হোক না আনকব না আর দর্শনের থেকে হয়তো বা একটু আলাদা, তাহলে লিখে ফেলুন আমরা চেষ্টা করবো সেটি অন এয়ার করবার জন্য। ইমদাদ তিনি আসতে চাচ্ছেন, অর্ণব রয়েছেন আমাদের সাথে, তিনি নাম্বার দিয়েছেন এবং 26 তারিখের একটা এক্সপিরিয়েন্স আপনার কাছে রয়েছে, আপনি সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চান আমাদের সাথে, আমরা ট্রাই করবো খুব শীঘ্রই আপনাকে স্টুডিওতে ডাকার। আহাকিল নারায়ণগঞ্জ থেকে রয়েছেন আমাদের সাথে, শান্ত মিজি মদনগঞ্জ থেকে বলছেন আমাকে অসাম লাগছে ব্রো, থ্যাংক ইউ। তামান্না মিরপুর থেকে আমার সাথে রয়েছেন এসএমএস মাধ্যমে, রয়েছেন আপনাদের শো আজ নতুন শুনছি, অনেক ভয় লাগছে আপনাদের শো যেন অনেক অনেক বেশি পপুলার হয় সেই দয়া করে আল্লাহ মাবিন। অবশ্যই আমরা শোটাকে আরেক একটু অনেক দূর পর্যন্ত গিয়ে নিতে চাই যদি আপনি আমাদের সাথে থাকেন। আমাদেরকে অনেকে শুনছেন ঠিক এই মুহূর্তে, এসএমএস আপনি করবেন, এয়ার লিখে স্পেস দিয়ে নাম ঠিকানা এবং কথাবার্তা লিখে সেন্ড করবেন 2323 নাম্বারটায়।
আমাদেরকে বসুন্ধরা থেকে লিখেছে রাজ, তারপর তার বন্ধু ফয়সাল আছে আমাদের সাথে, আশিক আছে, জাহিদ আছে, তারা সবাই একত্রে আমাদেরকে শুনছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভৌতিক 90.8 আপনাদেরকে।
প্রত্যেকটা মানুষকে থ্যাংকস জানাচ্ছি। এবং নোবেল আবির আমাদের সাথে রয়েছেন ফেসবুকে, ফরহাদুল ইসলাম শিহাব রয়েছেন, তিনি বলছেন ভাই কেমন আছো তোমরা, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকগুলো বন্ধু যারা আমাদেরকে ফেসবুকে লিখছেন, ঠিক এই মুহূর্তে আমরা যেটা করবো শাকিরের কাছে এগেইন চলে যাবো, আপনি আপনার কথাবার্তাগুলো সেন্ড করতে চাইলে এআর লিখে স্পেস দিয়ে নাম ঠিকানা কথাবার্তা সেন্ড করতে হবে 2323 নাম্বারটা এবং facebook.com/asianradio সেই ঠিকানাটি খোলাই রয়েছে শুধুই আপনার জন্য। রাইট, এ পর্যায়ে আমরা চলে যাবো শাকিলের কাছে এবং তার কাছ থেকে আমরা শুনবো তার দ্বিতীয় ঘটনাটি। আপনি যদি শাকিলের মতো করে স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান শুধুমাত্র ভৌতিকের লিসেনারদের জন্য, তাহলে অবশ্যই আপনাকে সেলফোনের মেসেজ অপশনটা গিয়ে লিখে ফেলতে হবে, এ আর স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়।
ধন্যবাদ ভাইয়া। তো আমার দ্বিতীয় গল্পটি যেটি হচ্ছে সেটি হচ্ছে আমার নানু বাড়ি নিয়ে। তো আমাদের নানুদের এখন যে বাড়িটি, তো ওই বাড়িটি হচ্ছে যখন মানে হচ্ছে ওইটা ইংরেজদের আমলের, তো তখন ইংরেজরা যখন শাসন করত তখন ওই জমিটি ইংরেজদের ছিল। তো আমাদের নানুদের যে বাড়িটি, প্রথমে আমি বলে নিচ্ছি বাড়িটির পজিশনটা কেমন। নানুদের বাড়িটির পিছনে হচ্ছে ছোট বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের পিছনে পুকুর। তো ছোটবেলা থেকেই শুনে আসছি ওই বাঁশঝাড় এবং পুকুর খুবই খারাপ, মানে হচ্ছে ওখানে অনেকে অনেক কিছু দেখেছে। তো যাই হোক, নানুদের বাসার কাজ করতো, মানে হচ্ছে নানুদের ছোটখাটো কাজগুলো করে দিত এমন একজন লোক, তাকে নানুরা ছোট একটি ঘর বানিয়ে দিয়েছে পুকুর পাড়ে, ছোট্ট একটি ঘর। তো উনি সাধারণত কাঠের কাজ করতো, সোমিলে কাঠ কাটতো। তো উনি আমাদের নানুদের বাসার পিছনে ওই বাঁশঝাড়ের একটু সামনে তো ছোট ঘরে থাকতো।
আচ্ছা।
তো একদিন মানে হচ্ছে পুরো ঘটনাটা ঘটার পরে তার কাছ থেকে এই ঘটনাটি আমরা জানতে পারি।
জি জি জি।
তো সে স্বপ্ন দেখতো একটা মহিলা কাঁদছে, তাকে খুব জোর করে বলছে ওই বাঁশঝাড়ে স্বর্ণ লুকানো আছে কলসির মধ্যে, তো ওগুলো নিয়ে আসতে। মহিলা খুব কাঁদতো। তো একদিন, দুই দিন, তিন দিন, তো একটা সময় সে অতিষ্ঠ হয়ে, সে আর পারছে না থাকতে, তো সে অতিষ্ঠ হয়ে ওইখানে গেল, গিয়ে ওইখানে ঘোরাঘুরি করতো। তো নানু ব্যাপারটা খেয়াল করলো, তো তাকে জিজ্ঞেস করলো যে হঠাৎ তুই বাঁশঝাড়ে এত ঘোরাঘুরি করতেছিস কেন, প্রতিদিন সকালে উনি ওইখানে চলে যেত। তো যাই হোক, তো হঠাৎ করে আমরা একদিন জানতে পারি, নানুরা জানতে পারে যে ওদের গ্রামের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। তো শুনতে পারে যে ও কাজ ছেড়ে দিবে, কাজ ছেড়ে দিবে।
আচ্ছা।
তো কেন ছাড়বে কিছু বলেনি। তো তারপরে জানা গেল যে ওর গ্রামের বাড়িতে ও বাড়ি ঘর করছে নিজেদের, মানে হচ্ছে আস্তে আস্তে ওর আর্থিক অবস্থা ভালো হয়ে গেছে। তো নানু তো তখনও কিছু বুঝতে পারেনি। তো যাই হোক, ও আমাদের কাছ থেকে, মানে হচ্ছে নানুদের কাছ থেকে চলে যাবে, সে আর কাজ করবে না আমাদের এখানে, চলে যাবে, ভালো কথা। তো চলে যাওয়ার 2-3 দিন আগে হঠাৎ করে সমিলে যখন উনি কাজ করতে গেল তার দুইটা পা কেটে গেছে।
আচ্ছা, ওই লোকটা যখন কাজ করতে যায় সমিলে,
আচ্ছা তার পা কেটে গেছে।
ওকে, আমি ঠিক কিছুক্ষণ আগে, আই এম সরি, যে উনি, আমার মনে হচ্ছে কিছুক্ষণ আগে উনি চলে গেছেন ওনার বাসায়, তারপরে কাজটা কন্টিনিউ করতেন উনি নাকি?
না, উনি হচ্ছে আমাদের বাসার পেছনে যে থাকতো, মানে হচ্ছে আমরা জানতে পারি যে ওনার গ্রামের বাড়িতে উনি বাড়ি করছে, মানে হচ্ছে ওনাদের তেমন আর্থিক অবস্থা ভালো ছিল না, নিজে বাড়ি করেছে।
আচ্ছা,
তো তারপরে সে আমাদেরকে জানিয়ে দিল যে সে চলে যাবে আর কাজ করবে না আমাদের।
ততক্ষণ যায় নাই উনি?
না, যায়নি, সে এখান থেকে সব।
ওকে, দেন আমরা তারপরে শুনি।
তো তারপর তো তার পা কেটে গেল। তো এটা নিয়ে আসলে হচ্ছে কিভাবে কাটলো ও কখনো কাউকে বলেও নেই, আর অনেকে জানতে চেয়েছে বাট বলেনি, ও সুমিলে তখন একা ছিল।
আচ্ছা,
তো যাই হোক, ওকে যখন ধরে এনে মানে হচ্ছে সবাই মিলে হসপিটালে নিল, হসপিটাল থেকে ওর যে ছোট্ট রুমটি ছিল ওইখানে নিয়ে আসা হলো। তো একদিন নানু, ওদের ফ্যামিলিতে খবর দেওয়া হলো, তো নানু গিয়ে জিজ্ঞেস করলো যে আচ্ছা কি হয়েছে, আমারে সত্য করে বলো তো কি হয়েছে, হঠাৎ করে তুমি চলে যেতে চাচ্ছ, তোমার পা কেটে গেল, তুমি বাঁশবাগানে ঘোরাঘুরি করতাম, আসলে কি হয়েছে বলো। তো সে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো। দেন নানুকে বললো যে তার স্বপ্নে একজন মহিলা খুব কান্নাকাটি করে তাকে বলতো যে ওই বাঁশবাগানের নিচে আসো, ওইখানে অনেক কিছু পাবা তুমি। তো ওইখান থেকে সে আসলে পেয়েছিল, গোল্ড পেয়েছিল অনেক, একটা হাড়ি খুঁড়ে মানে হচ্ছে গর্ত করে যখন হাড়ি পেয়েছে, হাড়ির ভিতরে অনেক গোল্ড ছিল। তো ওগুলো দিয়ে ওর, তো নানু জিজ্ঞেস করলো যে তুমি কি ওগুলো সব খরচ করে ফেলছো বা ওগুলো কি সব বিক্রি করে ফেলছো? তো ও বলছে যে না, আসলে আমি বিক্রি করিনি সব, আমার কাছে এখনো আছে। তো নানু বললো যে দেখো, আসলে হচ্ছে যে তোমাকে এগুলো দিয়েছে হয়তোবা সে চাচ্ছে যে তুমি এগুলো নেও, ঠিক আছে, বাট তুমি এখানে থাকো।
আচ্ছা,
তুমি যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে তোমার দুর্ঘটনা ঘটলো। তো এই তো, তারপরে তার ফ্যামিলি এসে তাকে নিয়ে গেল, তারপরে আর ওদের সাথে আর কোনো যোগাযোগ হয়নি।
আচ্ছা, এরপরে হয়তোবা ইন্টারেস্টিং, আমার মনে হয় আমি যেটা ভাবছিলাম ব্যক্তিগতভাবে যে হয়তোবা লোকটা সেখানেই থাকার সিদ্ধান্ত নেবে, এবং
অল্প কিছু এস এম এস পড়ে নিতে চাই। বেসিক্যালি আমাদের এই শোটা এস এম এস এর কোন শো না, বাট তারপরে আপনাদের এত বেশি ফিডব্যাক এবং এত বেশি ভালো লাগে যে আমরা কিছু এস এম এস পড়বো প্রত্যেকবার ভাবে, এবং দেখা যায় যে শেষের দিকে অনেকগুলো এস এম এস পড়া হয়ে যায়। থ্যাংক ইউ এভরি ওয়ান আমাদের সাথে থাকবার জন্য, ভৌতিক 90.8 এর সাথে থাকবার জন্য। ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি ফিরোজ খান, ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের এই শো এর প্রডিউসার কাব্য শাহরিয়া যিনি রয়েছেন তার পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং মেইনলি পুরো প্রোগ্রামটার সাউন্ড শব্দ সংযোজনে যারা যারা ছিলেন তাদের মধ্যে ক্রিস্টোফার গোমেজ এবং ইমন ভাই আমাদের সাথে ছিলেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এস এম এস পড়ে নেব, দু তিনটে
এস এম এস এর মাধ্যমে লিখুন এআর স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। সবুজ আছে গাজীপুর থেকে, নতুন বন্ধু লিখেছে, ওয়াহিদ আছে আমাদের সাথে, আব্দুল সালাম আছে আমাদের সাথে, নয়ন আসতে চাচ্ছে রানা চতুরা থেকে, ইয়াসিন আছে আমাদের সাথে, লুনা আছে সাবার থেকে শুনছে, অহন আছে আমাদের সাথে, রবিউল ফোন নাম্বার দিয়েছে, শুভ আছে আমাদের সাথে গাজীপুর থেকে, বাবু আছে আমাদের সাথে, ইব্রাহিম আছে আমাদের সাথে, শাহিদ আমাদের সাথে আছে, মেহেদি আছেন, রানক আছে আমাদের সাথে, নিপা আছে, তারপর শুনতে হচ্ছে সোহাগ আছে আমাদের সাথে, আব্দুল সালাম আছে, সামি আছেন আমাদের সাথে, বান্ডা থেকে সোনি আছে, এভাবে দেখতে পাচ্ছি সজীব, অসংখ্য বন্ধুরা আমাদের সাথে এস এম এস এর মাধ্যমে যুক্ত আছে, সবাইকে অনেক অনেক থ্যাংকস।
ফেসবুকে ফরহাদ আমাদেরকে লিখেছেন, আলবার থেকে শুনছি, অনুষ্ঠানে নতুন একজনের বন্ধুকে স্বাগত জানাবেন না, অবশ্যই আপনাকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 এ। শামীম সরকার তিনি কাঠিরপুল নারায়ণগঞ্জ থেকে শুনছেন, ভাই সালাম দিবেন, আশা করি ভালো আছেন, এবং আমার বন্ধু হৃদয় আমরা দুজন ঘরে লাইট অফ করে শুনছি, খুব ভালো লাগছে। অলরাইট, ওবায়দুল ইসলাম রুমি তিনি একটা ঘটনা কমেন্ট করে পাঠিয়েছেন, আপনি বরং ইনবক্স করুন আমাদের ভৌতিকের পেজে, এবং এই মুহূর্তে আমাদের সাথে অনেকগুলো বন্ধু রয়েছেন, রাজকুমার, ইমন আহমেদ, মাহিদ রয়েছেন। আমরা এই পর্যায়ে যেটা করবো সেটা হচ্ছে একটা ভৌতিকের যে মূল যে সেগমেন্টটি রয়েছে সেই সেগমেন্টটা হচ্ছে ভৌতিক সাহিত্য, এবং সেই সেগমেন্টে রনি ভাইয়ের কণ্ঠে আমরা শুনে ফেলব একটি ভৌতিক সাহিত্যিক গল্প, এবং এই গল্পে যারা যারা পেছনে কাজ করেছেন তাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। ইন দ্য মিন টাইম থ্যাঙ্কস জানাচ্ছি ইমন ভাইকে, যিনি এই গল্পের সংযোজনে ছিলেন এবং সংযোজনে শব্দ সংযোজন মূলত সাউন্ড ইঞ্জিনিয়ারিং এ যারা ছিলেন তাদের মধ্যে ক্রিস্টোফার গোমেজ ভাইও আমাদের সাথে ছিলেন। সো লেটস গো অ্যান্ড এনজয় দ্যাট অসাম স্টোরি।
পূর্ণিমার রাতে গঞ্জের মেলায় ছোট মামার সঙ্গে কলকাতায় যাত্রা দেখতে গিয়েছিলাম। সন্ধ্যের দিকে বৃষ্টি পড়ছিল, ফেরার সময় দেখি আকাশ ফাঁকা, ঝলমলে চাঁদ কাত হয়ে বাদবাকি জ্যোৎস্না ঢেলে নিজেকে খালি করে দিচ্ছে। রাস্তা শুনশান ফাঁকা, মানুষজন মেলায় রাত কাটাতে আসে, কিন্তু ছোট মামা খুঁতখুঁতে মানুষ,
ঘুম পাচ্ছে বলে যেখানে সেখানে শুয়ে পড়তে হবে নাকি? মোটে তো 5 কিলোমিটার রাস্তা, চলাই পটু।
ঘুম ঘুম চোখে রাস্তা হাঁটা কষ্টকর, তাছাড়া ছোট মামার চেয়ে আমার পা দুটো বড্ড বেশি ছোট, বারবার পিছিয়ে পড়ছি আর ধমক খাচ্ছি। হঠাৎ রাস্তার বাকির মুখে গঞ্জের শেষ দিকটায় একটা সাইকেল রিক্সা দেখা গেল। রিক্সাটা দাঁড়িয়ে ছিল, তবু ছোট মামা চেঁচিয়ে উঠলেন,
রোককে রোককে।
রিক্সাওয়ালা হেসে অস্থির,
রুখে তো আছি বাবু মশাই, যা হবে কোথায়।
আমারও হাসি পাচ্ছিল, ছোট মামার সবকিছু অদ্ভুত। তো আমরা ঝাপুইহাটি যাব শুনে রিক্সাওয়ালা খুশি হল, বলল,
শুনুন আমিও কাছাকাছি থাকি, ওদিককার প্যাসেঞ্জার জন্য অপেক্ষা করছিলাম, খালি খালি রিক্সা নিয়ে বাড়ি ফেরার পোষায় না।
রিক্সাতে উঠে বসলে ঘুমটা আমাকে বাগিয়ে পেয়েছিল, কিন্তু ছোট মামার বারবার ধমক এবং পড়ে গিয়ে হাড়গড় ভেঙে যাওয়ার হুমকি ক্রমশ ঘুমটাকে এলোমেলো করে দিচ্ছিল। কিছু দূর চলার পর রিক্সাওয়ালা থামাল। ছোট মামা বললেন,
কি হলো, চেন খুলে গেল নাকি?
রিক্সাওয়ালা সিট থেকে নেমে বলল,
আগে না সকত্তি মশাই হজমিগুলো আনতে দিয়েছিলেন, দিয়ে আসি।
ছোট মামা বিরক্ত হয়ে বললেন,
এখানে কোথায় তোমার চক্রতি মশাই?
রিক্সাওয়ালা কান করল না, রাস্তার ধারে ঝাঁকড়া একটা গাছের তলায় গিয়ে ডাকল,
চক্রতি মশাই, ও চক্রতি মশাই, ঘুমোচ্ছেন নাকি?
গাছের ভেতর থেকে খেন খেনে গলায় কেউ বলল,
ঘুমোবো কি রে বাবা, পেট আইটাই, এত দেরি করলি কেন রে?
প্যাসেঞ্জার ফেলে তো আসবো, এই নিন হজমিগুলি।
এনেছিস? কই, দে দে দে, শিগগির দে।
রিক্সাওয়ালা তাকে হুজমিগুলি দিয়ে এসে সিটে উঠল, প্যাডেলে চাপ দিল, রিক্সার চাকা গড়ালো। ছোট মামা বললে,
ব্যাপার কি হে রিক্সাওয়ালা, তোমার চক্রতি মশাই কি গাছে থাকেন নাকি?
আগে
হ্যাঁ, গাছে থাকেন কেন?
ওটাই তো তেনার ডেরা।
তার মানে?
মানে নিয়ে মাথা কামানোর দরকার নাই বাবু মশাই, চাপিহাটে যাবেন, পৌঁছে দেব, ব্যাস।
ছোট মামা রেগে গেলেন,
অদ্ভুত তো তোমার কথাবার্তা, রাত বিরুতে গাছের উপর।
রিক্সাওয়ালা ওকে থামিয়ে দিয়ে বলল,
চুপ চুপ, সকুমশের কানে গেলে কেলেঙ্কারি।
আমার কাছ থেকে ততক্ষণে ঘুমটা কেটে পড়েছে, বারবার দেখে আসছি ছোট মামার সঙ্গে কোথাও রাত বিরুতে বেরোলেই গোলমেলে সব ঘটনা ঘটে। বুঝতে পারি না রাত এলেই কেন পৃথিবীটা অন্যরকম হয়ে যায়, নাকি ছোট মামার ভুলেই রাতটা গোলমেলে হয়ে যায়। কিন্তু তারপর তো ছোট মামা চলে আয় বটু বলে শেষ পর্যন্ত উধাও হয়ে যান, ধাক্কাটা সামলাতে হয় আমাকেই। এবার কতদূর গড়াবে কে জানে, বুক টিপটিপ করতে লাগলো। একটু পরে আবার রিক্সা দাঁড়ালো এবং রিক্সাওয়ালা তড়াক করে নেমে গিয়ে ডাক দিল,
ঠাকুরুন দিদি, ও ঠাকুরুন দিদি।
একটা শুকনো গাছের ডাল থেকে নেমে সাদা কাপড় পরা কেউ এগিয়ে গিয়ে এলো।
বউ তো এলি, কখন থেকে পথের দিকে তাকিয়ে চোখ ব্যথা ধরে গেল। দুঃখ তো এনেছিস তো?
না আনলে ডাকছি কেন, এই নিন।
দোক্তা নিয়ে ঠাকুরন দিদি নেড়া গাছটার দিকে চলে গেল। ছোট মামা গুম হয়ে বসেছিলেন, বললেন, কোনো মানে হয়? রিক্সাওয়ালা আবার চুপচাপ রিক্সা চালাতে শুরু করল। কিছু দূর গেছি, হঠাৎ কোত্থেকে কেউ হেড়ে গলায় ডাকল,
ভূতু, ও ভূতু, আয় ভূতু।
ছোট মামা চাপা স্বরে বললেন,
থেমো না, এই যে ডাকুক।
একটা কালো বেটে লোক ধমক দিল,
এই বেড়ার ছেলে, কানে কথা যায় না।
রিক্সাওয়ালা বলল,
রোজ রোজ বাকিতে জিনিস দেব নাকি?
দেবে না মানে ওর বাপ দেবে, এখনো 63 টাকা 67 পয়সা জমা আছে খাতায়।
সে আপনি মামলা করে আদায় করুন গে।
লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল।
বাজে কথা বলিস নে, আসলে তুই যাসনি দত্তর দোকানে।
কি ঝামেলা করছেন বাবু, গাড়িতে প্যাসেঞ্জার আছে দেখছেন না?
লোকটা প্রায় কেঁদে ফেললো।
এখন আমি ঘুমাবো কি করে, এক গুলি আফিম আমাকে এত রাত্রি কে দেবে?
রিক্সাওয়ালা পরামর্শ দিল,
শশান্তলায় চলে যান, তারাগো বাবুর কাছে এক গুলি পেতেও পারেন।
ওরে বাবা, মোতাত ভাঙলে লক আপে ঢোকাবে।
তাহলে বরঞ্চ ফাঁসুর কাছে যান,
সে বেটা তো চোর।
চোর বলে তো বলছি, দারোগা বাবুর কৌটো থেকে দু একটা গুলি সেও হাতাতে পারবে।
লোকটা কিন্তু কিন্তু করে বলল,
তা পাঁচুকে পাচ্ছি কোথায়? ও তো ফেরারি আসামি।
রিক্সাওয়ালা চাপা স্বরে বলল,
সন্ধ্যেবেলা পাঁচুকে এক পলক দেখেছি, মোরল মশাইয়ের তাল গাছের কাছে দাঁড়িয়েছিল। মোরল মশাইগঞ্জের মেলায় গেছেন, কাছে পাঁচু নিশ্চয় তেনার ডেরায় ঘুমিয়ে নিচ্ছেন।
বেঠে কালো ছায়া মূর্তিটি তখনই উধাও হয়ে গেল। রিক্সাওয়ালা প্যাডেলে চাপ দিয়ে বলল,
রোজ রাত্রিরে আসার এই এক জ্বালা বাবু মশাই, রাজ্যের লোকের হাজার ফরমাস।
ছোট মামা গুম হয়ে বসে আছেন। আমি ভাবছি হঠাৎ আমাকে ফেলে পালিয়ে না যান, বড্ড বেশি গোলমেলে ঘটনা ঘটছে। কিছু দূর যাওয়ার পর রাস্তা বাঁক নিল। এবার দুধারে ঘন জঙ্গল, রাস্তায় চক্রা বকরা জ্যোৎস্না পড়েছে। রিক্সাওয়ালা বলল,
আর এক জায়গায় একটুখানি থামতে হবে, সিঙ্গি মশার নসির কোটটা দিয়েই আমার ছুটি।
একখানে জঙ্গলটা কিছু ফাঁকা, রিক্সা সেখানে থামল। রিক্সাওয়ালা সিট থেকে নেমে রাস্তার ধারে গিয়ে চাঁচাতে থাকল,
সিঙ্গি মশাই, ও সিঙ্গি মশাই।
তারপর সাড়া না পেয়ে এগিয়ে গেল, আর তাকে দেখতে পেলাম না। ভয়ে ভয়ে ডাকলাম, ছোট মামা। ছোট মামা বিরক্ত হয়ে বললেন,
চুপচাপ বসে থাক, আমাদের বাড়ি পৌঁছানো নিয়ে কথা।
এই সময় কাছাকাছি একটা গাছ থেকে কেউ বলল,
কারা এখানে?
ছোট মামা ভারিক কি চালে বললেন,
আমরা।
আমরা মানে নাম কি, বাড়ি কোথায়?
ছোট মামা রেগেই ছিলেন, বললেন,
তা জেনে তোমার কাজ কি, কে তুমি, কাছে কি করছো?
বলে কি, গাছে কি করছি?
খবরদার, বাজে কথা বলবে না বলে দিচ্ছি।
এটা বাজে কথা হলো, জানো না গাছে কি করছি?
ছোট মামা খাপ্পা হয়ে বললেন,
না জানি না, আমরা মানুষ, আমরা তোমার মতো রাত বিরতে গাছে কাটাই না।
প্রথম প্রথম এই ভুলটাই হয়।
কি ভুল হয়?
মানুষ মানুষ ভুল।
কি অদ্ভুত!
অদ্ভুত তো বটেই, অতটুকু বাদ যেতে কয়েকটা দিন দেরি, এই যা। তা তোমার কি ডেরা খুঁজে বেড়াচ্ছ? বোকার কাকে বলে, ভূতের রিক্সাতে চেপে? ভূতটা এক নম্বরে দড়িবাজ, সাবধান করে দিচ্ছি কিন্তু।
ছোট মামা রিক্সা থেকে নেমে ঘুষি পাকিয়ে দাঁড়ালেন,
কে হে তুমি, গাছ থেকে নেমে এসে তো দেখি।
আমিও নামতে দেরি করলাম না, ছোট মামার মারামারি করার অভ্যেস আছে, কিন্তু রাত বিরতে গাছের লোকটার সঙ্গে এটে উঠতে পারবেন কিনা আমার সন্দেহ। রিক্সাওয়ালা আসছে না, মারামারি বাতলে থামাবে কে, এটাই আমার ভাবনা। ছোট মামা খুশি বাগিয়ে এবার হুঙ্কার দিলেন, কমন কমন। গাছের লোকটা বিদঘুটে হাসল,
ইংরেজির কি সিরি, কামন কি আছে আপনারা, গেট ডাউন, কিন্তু গেট ডাউন করি কি করে, একটা ট্যাঙ্গি যে নেই, থাকলে পরে এতক্ষণে নেমে কান্তি ধরে স্ট্যান্ড আপ অন দা ব্যান্সে করিয়ে দিতাম।
পাশের একটা গাছ থেকে কেউ বলল,
কে পণ্ডিত মশাই, ছাত্র জোটাতে পারলেন নাকি?
না, গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না।
ছোট মামা আর সহ্য করতে পারলেন না, রাস্তার ধারে পাথর কুচির স্তূপ থেকে পাথর কুড়িয়ে ছুটতে শুরু করলেন। আমাকেও বললেন,
হাত লাগা পটু, আমাকে গাধা বলছে, আমাকে ইংরেজি শেখাচ্ছে পাঠশালার পণ্ডিত।
ওদিকে পণ্ডিত মশাইয়ের চেঁচামেচিতে চারদিকে সাড়া পড়ে গেছে। হই হই রই রই করতে করতে কালো কালো কারা সব গাছ থেকে চুপচাপ করে নেমে দৌড়ে আসছিল।
আমি তো ভয়ে প্রায় কেঁদে ফেললাম। ছোট মামা, এবার
ছোট মামার চোখে পড়ল ব্যাপারটা। তারপর যা ভেবেছিলাম এবং বরাবর যা ঘটে আসছে তাই হল। ছোট মামা,
চলে আয় পটু
বলে রিক্সাওয়ালা যেদিকে গিয়েছিল সেই দিকে দৌড়লেন,
আমিও দৌড়লাম।
কিন্তু ভাগ্যিস ছোট মামা হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন, তাই সঙ্গ পাওয়া গেল। জ্যোৎস্নায় একটা ভাঙাচোরা দালান বাড়ি দেখা যাচ্ছিল, বাড়ির দরজায় ছোট মামা ধাক্কা দিতে লাগলেন। একটু পরে ভেতর থেকে সাড়া এলো,
কে?
ছোট মামা ব্যস্ত ভাবে বললেন,
আমরা খুব বিপদে পড়েছি, দয়া করে দরজা খুলুন।
কি বিপদ?
কারা আমাদের তাড়া করেছে?
তারা কারা?
গাছে গাছে যারা থাকে।
গাছে থাকে ভূত, বনে থাকে বাঘ, জলে থাকে মাছ, মনে থাকে রাগ।
কি বিপদ, আপনি পদ্ম বলছেন নাকি?
ঠিক ধরেছ, কেমন হয়েছে পদ্মটা বলতো?
খুব ভালো, দয়া করে এবার দরজা খুলুন, ওরা আসছে।
খরার যদি পারে ডিম, জলে যদি জলে পিদিম, বলতো তবে অত কিম।
ছোট মামার পদ্ম লেখার বাতি ছিল, বলে দিলেন,
জাম গাছে ফলবে শিম,
খাসা খাসা স্বাগত সুস্বাগত।
দরজা খুলে গেল। ছোট মামা বললেন,
আলো নেই কেন, আলো জ্বালুন।
যত বড় কবি তুই হোস না, যদি না বাসিস ভালো জোস না, থেকে যাবে কত আফসোস না, তাই বলি চুপ করে বস না।
ভদ্রলোক বাইরের দরজা বন্ধ করে দিলেন, জানালা গলিয়ে জ্যোৎস্না এসে ঘরে ঢুকলো। আচ্ছা দেখা যাচ্ছিল ওকে, ঢেঙ্গা, বড় বড় চুল, পরনে পাঞ্জাবি পাজামা, হাতে একটা বই বা মোটা খাতা, পাতা উল্টাতে শুরু করলেন। তারপর বললেন,
এই পদ্মটা আরো ভালো, একদা এক বাঘের গলায় হার ফুটিয়াছিল, সারস পাখি লম্বা ঠোঁটে হার তুলিয়া দিল, পুরস্কার চাইলে পরে বাঘ রাগিয়া কহে, মুন্ডুখানা ফেরতে পেলি তাই যথেষ্ট নহে।
পাশের ঘর থেকে কেউ বিটকেল গলায় ডাকল,
গোদনা, এই গোদনা, কাকে পদ্ম শোনাচ্ছিস?
মানুষকে।
কয়জন মানুষ?
দেড়জন।
দোষ পোষাবে না।
ছোট মামা বললেন,
কেউ নেই।
কবি ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন,
আমার দাদার ওই এক সভা খালি খাই খায়।
খাই খাই মানে?
দাদার খুব খিদে আর কি,
যাগে এই পদ্মটা পড়ি।
সেই সময় বাইরে ডাকাডাকি শোনা গেল।
ছোটবাবু, ছোটবাবু, ও ছোটবাবু!
কবি খাপ্পা হয়ে দরজা খুলে বললেন,
কি হয়েছে, এত চিৎকার করছিস কেন রে ভূত?
আমার প্যাসেঞ্জার হারিয়ে গেছে, খুঁজে বেড়াচ্ছি।
কয়জন?
আগে দেড়জন।
ছোট মামা আমার হাত ধরে হ্যাচকা টান দিলেন,
চলে আয় পুটু।
রিক্সাওয়ালা আমাদের দেখেই বলে উঠল,
সর্বনাশ, কোথায় ঢুকছিলেন আপনারা? চলে আসুন, চলে আসুন, এ বাড়ির বড় বাবুর বেজাই খিদে।
আমরা তিনজনে দৌড়াচ্ছি। পেছনে কবির করুণ আর্তনাদ কানে আসছে।
অত ভালো পদ্মখানা শুনে গেল না, আমার যে আবার মরতে ইচ্ছে করছে গো।
ছোট মামা রাস্তার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন,
ওহে রিক্সাওয়ালা, ওরা ওরা সব নেই তো?
রিক্সাওয়ালা হাসলো,
না ঘুমিয়ে পড়েছে, বস বস করে ঘুমাচ্ছে, শুনতে পাচ্ছেন না?
ছোট মামা কান ধরে শুনে বলল, আমি তেমন কোনো শব্দ পেলাম না, তবে বাতাসে গাছপালা খুব নড়ছে, নানা রকম শব্দ হচ্ছে বটে, কিন্তু ভোস ভোস নয়, শো শো, শন শন, সরসর, খড়খড়। কি জানি বাবা কি! এবার আর কোন গন্ডগোল হলো না, আমাদের গায়ের মোড়ে পৌঁছে দিয়ে রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে নিল। ছোট মামা জিজ্ঞেস করলেন, তুমি কোন গাছে থাকো হে? রিক্সাওয়ালা বেজায় হেসে বলল,
আমি কেন গাছে থাকতে যাব মশাই, আমার কি ঘর দর নেই? নামটাই না হয় ভূতো, রাত বিরেতে রিক্সা চালাই বলে তিনাদের সঙ্গে চেনা জানা হয়েছে।
ছোট মামা সন্দিগ্ধ স্বরে বললেন, তুমি মানুষ?
আগে হ্যাঁ, ষোলো আনা মানুষ।
এ কথা বলে সে শেষ রাতের জ্যোৎস্নায় রিক্সা চালিয়ে কালো হতে হতে দূরে মিলিয়ে গেল।
আমরা শুনে ফেললাম সেই ভৌতিক সাহিত্যিক যে গল্পটি ছিল সেই গল্পটি, এবং আজহারুল ইসলাম রনি ভাই সেখানটায় মেজর ক্যারেক্টারের ভয়েস দিয়েছেন খালিদ পাশা, এবং ভৌতিকের প্রডিউসার কাব্য শাহরিয়ার সেখানটায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। আজকের মতো সময়টা শেষ, এবং বলছি আপনাকে আমরা আজকে 10 মিনিট পরে শুরু করেছিলাম এবং 5 মিনিট কিন্তু এদিক থেকে অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছি ফিরোজ খান, এবং আর যে কোনো আজকের মতো আপনাকে বিদায় জানাচ্ছে। আবার কথা হবে আগামী ভৌতিকের এপিসোডে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।
আল্লাহ হাফেজ।